সালামু আলাইকুম, স্বাগত প্রত্যেককে যারা দেখছেন ইন দ্য মিন টাইম, দেশে দেশের বাইরে বাংলাদেশের প্রত্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই ভূত স্টুডিও দেখেন এবং শুনেন, খুব বেশি ভালো লাগে। যেমন কিছুদিন আগে চট্টগ্রাম যাওয়ার একটা সৌভাগ্য হয়েছিল, তো চট্টগ্রামের লোহাগড়ার মতো একটা জায়গা এবং এত চমৎকার একটা জায়গা, তো সেখানে একজন মানুষকে আমি চিনি না, একজন মানুষকে কখনোই আমার সাথে তার পরিচয় হয় নাই, যে কোনো একটা ফুয়েল স্টেশনে, তো তিনি আমার সঙ্গে সে হাত মিলালেন এবং জানালেন যে তিনি জাগো এফএম নিয়মিত শুনেন এবং তার ভূত স্টুডিওটা খুব ভালো লাগে। এবং যে কোনো একটা পর্বের কথা তিনি আমাকে উল্লেখ করে বলছিলেন যে অমুক পর্বের ওই গল্পটা কিন্তু অসাধারণ ছিল। সো এক্স্যাক্টলি, তো এই রিলেশনটাই একটা অন্যরকম রিলেশন, এবং যেই রিলেশনটা এত মিষ্টি, এত চমৎকার, যেটার লোভে বলেন বা যেটার ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে আমার ভীষণ রকম ভালো লাগে ভূত স্টুডিও অনুষ্ঠানটাতে সরাসরি বসবার জন্য। যদিও এই অনুষ্ঠানটার ব্যাকএন্ডে আমার কাজ করা হয় সবসময়, এবং আজকেও আমরা পুরো এপিসোড জুড়ে আর জি উদয়কে মিস করছি এবং আশা করছি নেক্সট এপিসোডে কিন্তু উদয় ভাই থাকছেন আপনাদের সঙ্গে এবং এক এক করে আপনিও সেই এপিসোডের ঘটনাগুলো বলবেন। বাট আজকে কিন্তু ভূত স্টুডিওর কোনো ব্যতিক্রম ঘটবে না, এবং একইভাবে যেভাবে ভূত স্টুডিও হয় ঠিক একইভাবে কিন্তু আজকের এপিসোডটাও হবে, এবং সেখানে বিভিন্ন মানুষ তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বলবেন। এখন একটা ছোট কথা যদি বলি যে এখানে যারা আজকে আসবেন এই মানুষগুলো কিভাবে আসলেন, এই মানুষগুলো আমার কোনো রিলেটিভ না, বাট রিলেটিভের চাইতেও কিন্তু এরা কখনো কখনো প্রচন্ড বড় একটা জায়গা, বড় একটা ভূমিকা পালন করে আমাদের জীবনে। এরা আমাদের লিসেনার, এরা আমাদের শ্রোতা। গত পর্বে এরা ছিল আসলে লিসেনার, আজকের পর্বে এরা আসলে স্টোরি টেলার হয়ে যাবে। সো খুবই সিম্পল, খুবই সহজ, যদি আপনিও পরের পর্বে এখানে আসতে চান, মোবাইলের SMS অপশনে যে টাইপ করতে হবে আপনাকে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এই জিনিসগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আবারও বলছি, আসছে পর্বে যদি আপনি আসতে চান ভূত স্টুডিওতে, খুবই সহজ একটা কাজ, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে, দ্যাটস ইট। সো এরপর যে জিনিসটা হবে, আমরা টিম ভূত স্টুডিও আপনাকে ফোন দিব যদি আপনার গল্পগুলো প্রচারযোগ্য হয়। ওভার দ্য ফোন আপনার কাছ থেকে আমরা গল্পগুলো আগে শুনব, তারপর যদি মনে হয় যে না ঘটনাগুলো প্রচারযোগ্য, সেক্ষেত্রে আপনি আসবেন পরের এপিসোডে। এবার আসেন আরেকটা মজার কথা বলি। অনেক সময় যেটা হয় যে এখানে কোনো একটা গল্প প্রচার হওয়ার পর যে কোনো একটা বন্ধু ওভার দ্য ফোন বা ওভার দ্য টেক্সট বা কমেন্ট আমাদেরকে যেটা জানায় যে ভাইয়া এই গল্পটা তো আমি শুনছিলাম অন্য কোনো FM স্টেশনে কিংবা কোনো ইউটিউব চ্যানেলের একটা গল্প থেকে মনে হয় ইন্সপায়ার্ড হয়ে গল্পটা উনি বলেছেন। সো এরকম যদি হয় ভাই, রেজিস্ট্রেশন করার কোনো দরকার নাই। আপনি নিজে যেই ঘটনাটা জানেন যেটা আপনার সাথে ঘটে গেছে কিংবা আপনার কোনো রিলেটিভের সাথে ঘটে গেছে, সেই ঘটনাটাই আপনি এখানে আসেন, আপনি এখানে বলেন। আপনি যখন ইউটিউব থেকে একটা গল্প শুনে এখানে এসে বলবেন, আলটিমেটলি মানুষ আপনাকেই বোকা বলবে, রাইট? সো এখন পর্যন্ত আমার হাতে যেহেতু মানে এমন কোনো ফিল্টার মেশিন যেহেতু পৃথিবীতে সৃষ্টি হয় নাই যে একটা গল্প জাস্ট হচ্ছে আমরা শুনে রেকর্ড করে তারপর সেখানে পেস্ট করব বলে দেবে যে এটা অন্য কোনো জায়গায় আমরা এটাকে শুনেছিলাম কিনা। তো এরকম যেহেতু কোনো যন্ত্র বা সফটওয়্যার পৃথিবীতে আবিষ্কার হয় নাই, তো সেই প্রসেসটা আমার হাতে নাই, বাট আপনার হাতে আছে যে আপনি নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করেন, দ্যাটস ইট। অনেকদিন পর ভূত স্টুডিওতে একটু মজা করে বা হচ্ছে একটু হাসি মাখা মুডে আসলে শুরু করলাম। সো ব্যাপারগুলো এরকমই যে সবসময় যখন ঘটে আলটিমেটলি হাসি মাখা মুডে আমরা থাকতে পারি না। কিছুদিন আগের ছোট্ট একটা ঘটনা শেয়ার করতে চাই, তারপরে আজকে ভূত স্টুডিও শুরু করছি। ঘটনাটা রাত আনুমানিক 3:30-3:30 দিকের একটা ঘটনা, প্রায় মাস দেড়েক আগের একটা ঘটনা আমার বাসায় ঘটে যাওয়া। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি যে আমার ঠিক পাশের রুমে কিছু মানুষ কথাবার্তা বলছে, হ্যাঁ আমার পাশের রুমটাতেই কিছু মানুষ কথাবার্তা বলছে এবং অনেক ঘন কথাবার্তার সাউন্ড শোনা যাচ্ছে। তো তারপর যখন আমি সেই রুমটায় যাই, হুট করে আমার মনে হলো যে পুরো বাসায় তো আসলে আমি অন দ্যাট টাইম একা ছিলাম। কথাগুলো বললো কে, এখন আপনি বলতে পারেন হ্যালোসিনেশন হলো, ঠিক তার কিছুক্ষণ পর সেম ঘটনাটা আবারও হলো। তার আরো 15 মিনিট পর যেটা হলো যে রান্নাঘর থেকে স্পষ্ট আমি যেটা শুনতে পাচ্ছিলাম যে একটা প্লেট পড়ে গেল এবং পরে 3টা ড্রপ খেলো। এবং মজার বিষয়টা হচ্ছে যে রান্নাঘরে আমি যখন যাই, একটা প্লেট আমি পড়ে থাকতে দেখি যে ঠিক সিঙ্কের বাম পাশের যে জায়গাটা জেনারেলি কম বেশি সব রান্নাঘরে একই রকম কমন একটা স্পেস থাকে, সেই কমন স্পেসে সেই প্লেটটা পড়ে আছে। তো এটার ব্যাখ্যা বা কারণ আমি জানি না এবং সেই রাতে আমার ঘুম হয় নাই সেই ঘটনাটা দেখবার পর। এনিওয়েজ, তো এরকম ঘটনাগুলো যদি আপনারও থেকে থাকে পরের পর্বে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। ইন দ্য মিন্ট পরের পর্বে আপনি আসতে পারেন এবং তার জন্য এখনই আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। ইন দ্য মিনটাইম আজকের যে প্রথম অতিথি তার সাথে আমরা পরিচিত হব এবং তার কাছ থেকে ব্যাক টু ব্যাক বেশ কিছু ঘটনা শুনব এবং আশা করছি সেই সময়টাতেও আপনি থাকবেন আমাদের সঙ্গে। বাট মনে রাখবেন শুরু হয়ে গেছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা কিন্তু চিপস না বিস্কিট, এই কনফিউশনটা কিন্তু এখনো চলছে। বাংলাদেশের এক নম্বর বিস্কিট প্রাণ পটাটা খেতে খেতে আপনি যেটা করবেন শুনতে থাকবেন আজকের ভূত স্টুডিও। সো প্রথম অতিথির সাথে পরিচিত হব এবং তার কাছ থেকে বেশ কিছু ঘটনা শুনব। বন্ধু চলো শুরু করি।
ধন্যবাদ ভাইয়া, আমার নাম হচ্ছে মোহাম্মদ জাওয়াদ তাসিন, আমি বাড্ডা থেকে এসেছি। তো আমি আমার প্রথম ঘটনাটি শুরু করতে যাচ্ছি। আমার প্রথম ঘটনাটি হচ্ছে একটি ব্ল্যাক ম্যাজিক এর একটি ঘটনা। মানুষের যে কত ক্ষতি চায় সেই ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ ছোটখাটো বিষয় নিয়েই মানুষ মানে মানুষের প্রতি শিরিক করে বসে, যেমন ব্ল্যাক ম্যাজিক করে, আল্লাহর সাহায্য বাদে তারা মানুষের ক্ষতি করতে চায় এবং ব্ল্যাক ম্যাজিকের শয়তানে মানে শয়তানের সহযোগিতা নেয়। তো এরকম একটা ঘটনা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটি এমন ছিল, একটি মুদি দোকান ছিল, তার এখানে কর্মচারী ছিল এবং তারা মোটামুটি মানে নতুন দোকান খুলে এবং তার শুরু করে। তো আমরা একটা বিষয় যে আগে থেকেই জানি, মানে বাইরের মানুষ ক্ষতি করে না, সাধারণত নিজের মানুষরাই বেশিরভাগ ক্ষতি করে থাকে, এটা একটা প্রচলিত কথা আছে। তো এই ঘটনার ক্ষেত্রে তেমনি ঘটনাটি ঘটে থাকে এবং সে দোকানটি যখন খোলা হয়, তো খোলার পর তার বেশ কিছুদিন ভালোই চলে। চলার পরে সে এখন তার কর্মচারী প্রয়োজন, তো কর্মচারী সে আশপাশে পাচ্ছিল না তেমন ঢাকায়। তো সে তার বাড়ি ছিল দিনাজপুর, সেখান থেকে সে ছুটিতে যায়। যাওয়ার পরে সে যেটা করে, তাদের গ্রামে খুঁজতে থাকে একজন ছেলে, মানে ছেলে না ছেলে বললে ভুল হবে, মানে 30-40 বছর বয়সী একজন মানুষ তাকে নিয়ে আসে। তো সেখান থেকে নিয়ে আসার পরে সে সুন্দরভাবে কাজ করতে থাকে। তো প্রথম প্রথম তারা ভালোই যাচ্ছিল, প্রথম প্রথম ভালো যাওয়ার পরে কিছুদিন পরে তারা যেটা লক্ষ্য করে যে যে ছেলেটিকে আনেছিল তার মনে একটি ক্ষোভ হয়ে যায় যে তার যে মালিক ছিল দোকানদার তার সাথে ভালো মতে মানে তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না। তার সাথে মানে সে মালিকটি এমন ছিল যে কর্মচারীদের একটু বেশি চাপে রাখত বা তাদের ভালো চাইতো, কিন্তু মানে কর্মচারীদের মনে হতো যে না আর কি মালিক অন্যরকম কিছু করছে, মানে একটা শত্রুতা তৈরি হয় সেখান থেকে। কিন্তু এখানে আরেকটা বিষয় ছিল যে তার যেই মানুষটাকে আনছিল সেই দোকানদার যে, সে কিন্তু তার দূরের কেউ ছিল না, তার চাচাতো ভাই ছিল। তো তাদের পজিশন একটু খারাপ হয়, সে তাদের কাজ করতে হতো, তো তার চাচাতো ভাইয়ের দোকানে সে কাজ করত। তো কাজ করতে করতে তাদের প্রতি একটা শত্রুতা তৈরি হয়, যেমন মানে মানুষ এমনি বুঝবে না যে শত্রুতা, মানে শত্রুতাটা এভাবে তৈরি হয় যে মানে তাদের মানে ভালোভাবে বনি বানা যাচ্ছিল না, যে কাজের ক্ষেত্রে তারা ভালোভাবে কাজ ই করতে পারছিল না। তো এরকম করতে করতে সে দেখতে পায় যে তাদের তাদের যে ই ছিল বাবা ছিল, তারা দুই ভাই ছিল, যে তাদের তাদের মধ্যে একটা ঝামেলা ছিল, তারপর ও সেখান থেকে একটা ই ছিল মানে শত্রুতা ছিল, আবার এদিক দিয়ে আবার তার চাচাতো ভাইয়ের সাথে ভালোভাবে ই হচ্ছিল না, মানি নিতে পারছিল না, তাই একটা সমস্যা ছিল। তো সেই কারণে আপনার এক পর্যায়ে সে একদিন সে মানে কাজ করছিল, কাজ করতে করতে মানে মালিকের বেশি রাগ উঠে পড়ে, তারপর তাকে দুইটা চর মারে। তো চর মারার কারণে সে সেখান থেকে বেরিয়ে যায় এবং সে মানে মনে মনে অনেক রাগ করে যে বাড়িতে চলে যাবে। তো সে বাড়িতে না যেয়ে সে যেটা করে, তার ফ্রেন্ডকে কল দেয় কি আমি তো ঢাকা এসে কাজ করার জন্য আসছিলাম, এই ঘটনা তো তোর তো জানিস আমার কি কি সমস্যা ছিল এখানে। মানে তার ফ্রেন্ডের সাথে আগে থেকেই শেয়ার করছিল এরকম ঘটনাগুলো। তারপরে সে সেখান থেকে ঝগড়া করার পর আরো একটু মনে খুব বেশি হয়, খুব বাড়ার কারণে মনে মনে সে জিত আরো লুকিয়ে রাখে। রাখার পরে সে আবারও যায় দোকানে কাজ করতে, কাজ করতেছে করতেছে। আর সে একটি সুযোগের অপেক্ষায় ছিল কখন সে বদলা নিতে পারবে। সে দেখতে পেল যে যেহেতু ঢাকা শহর, সে এমনি ফিজিক্যালি কোনো বদলা নিতে পারবে না, মানে তার উপর অ্যাটাক করে যে সেখান থেকে একটি জিত উসুল করে চলে যাবে, মানে এরকম কিছু করতে পারবে না। তাই সে মানে মনে মনে একটা জিনিস ঠিক করে যে তার উপর ব্ল্যাক ম্যাজিক করার। তো ব্ল্যাক ম্যাজিক করার কারণে তার যে ফ্রেন্ড ছিল, তার একজন পরিচিত কবিরাজ ছিল, তার কাছে ফোনে কথা বলে, এবং ফোনে কথা বলার পর তার মধ্যে আরেকবার তার এখানে যাওয়ার একটা সুযোগ হয়ে যায়। তো তাদের দোকান সহ দোকানটি বন্ধ ছিল, এবং সকল যে তার মালিক ছিল এবং আপন চাচাতো ভাই যেহেতু, তারা একসাথেই তারা গ্রামের বাড়িতে যায়। যাওয়ার পর সেই লোকটি যায় কবিরাজের কাছে, কবিরাজের কাছে যে বলে এই ঘটনা এখন, মানে সে তার ব্যবসা নিয়ে অহংকার করছে বা এরকম বিষয়। তো সে মানে ব্যবসা নষ্ট করে দিতে চাচ্ছিল এবং সেখানে ব্ল্যাক ম্যাজিক করে একটা বড় সড়ক ক্ষতি করতে চাচ্ছিল, যেহেতু আগে থেকেই তার জমি নিয়ে একটা ঝামেলা ছিল তার বাবার সাথে। তো সেটা তো ছিলই, এই সব মিলিয়ে সে ব্ল্যাক ম্যাজিকের কথা ভাবে। তো বাবার পরে সে ব্ল্যাক ম্যাজিক করার জন্য যখন কবিরাজের কাছে যায়, কবিরাজ তাকে একটা হাড়ি দিল, মাটির হাড়ি। ওটার ভিতরে কি ছিল সেটা সে বলতে পারল না, সেটা তার হাতে দিল। সে বলল দোকানের মাঝখানে এটা খনন করে সেখানে মাঝখানে রাখতে হবে, তাহলেই কাজ হবে। আর মানে তার কাটার মতো চারটা তার কাটা দিল, সেটা ঘরের চার কোনায় গাড়তে হবে, মানে দোকানের চার কোনায় গাড়তে হবে। তো এরকম কিছু উপকরণ দিল। তারপরে দেওয়ার পরে সেইখানে সবকিছু কমপ্লিট করলো, যে যেটা যেখানে দরকার সেটা সেইখানে সে দিয়ে মানে নিশ্চিন্ত হলো যে না এখন কাজ করবে। তো ফাইনালি আবারও তাদের একটা বড় সড়ো ঝগড়া হলো। তো ঝগড়া হওয়ার পরে সে অবশেষে দোকান থেকে বের হয়ে গেল এবং সে গ্রামে চলে গেল। এরপর থেকেই আরো ঘটনা শুরু হয়। তো আস্তে আস্তে তার দোকানে কাস্টমার কমতে থাকে, মানে কাস্টমার একবারে শূন্য পর্যায়ে এসে পড়ে। কাস্টমার যেখানে সারাদিনে 60-70 হাজার টাকা সেল হতো, সেখানে মানে সারাদিনে 100 টাকাও বেচা কেনা হচ্ছে না, মানে এরকম অবিশ্বাস্য দেখি ব্যবসা বাণিজ্য দেখে সে তো বেশ কিছু অবাক হয়। সে মনে করে ব্যবসা করতে গেলে মাঝে মাঝে এমন হয়, তবে এটা একটি সুন্দর কারণ ছিল যে যেখানে 70 হাজার টাকা দিনে সেল হতো, সেখানে একবারে নিচে নেমে মানে 100 টাকাও ভালো মতো হচ্ছে না। মানে এই অবিশ্বাস্য ঘটনার কারণে তার সন্দেহ হতে থাকে। তো প্রথম পর্যায়ে এরকম হলেও তারপর যে সমস্যাটা হয়, সে চিন্তা করে যে কর্মচারীটা ছিল তার চাচাতো ভাই, সে চিন্তা করে না ব্যবসা নষ্ট করলেই হবে না, যেহেতু তার সাথে বড় সড়ো একটা ঝামেলা ছিল, যেটা আমি আর বলতে চাচ্ছি না, আরো ছিল ঝামেলা। তো সে ঝামেলার কারণে সে চিন্তা করলো এবার মানে সেই লোকটার উপর সে ব্ল্যাক ম্যাজিক করবে। তার তো ব্যবসা বাণিজ্য নষ্ট করেছেই, তার আর্থিক দিকে ক্ষতি হয়েছে, এখন চিন্তা করছে তার দিকে যাতে ক্ষতি হয় সেই চিন্তা করছে। তো এক পর্যায়ে সেটা করে যে কবিরাজের কাছে যাই, আমার এই যে চাচাতো ভাই আছে তার একটা ক্ষতি করার জন্য, মানে আর কি কবিরাজের কাছে যা যা বলার সে বলে। তো বলার পরে এক পর্যায়ে কবিরাজ বলে তার বিভিন্ন জিনিস লাগবে, চুল লাগবে, কাপড় লাগবে, তার পরার বিভিন্ন জিনিস লাগবে, আইটেম লাগবে। তো সে তো তখন চিন্তায় পড়ে যায় যে আমি তো সেখান থেকে চলে এসেছি, এখন আমি কিভাবে এগুলো আনবো। তো কবিরাজকে কিছু টাকা দেওয়ার পরে কবিরাজ বলে সমস্যা নাই, আমাদের কাছে যে জিন আছে সেই জিন দিয়ে আমি যে উপকরণগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসব। তো ভালো কথা, নিয়ে আসার পর বেশ কিছুদিন যাওয়ার পর তার অবস্থা শরীরের আরো খারাপ হতে থাকে, মানে খারাপ হতে হতে এক পর্যায়ে সে জীবন যায় যায় অবস্থা। তো তাদের পরিবারের যারা যারা ছিল তারা খুব আর কি মানে মনোবল হারিয়ে ফেলে, তারপর তারা কি করবে বুঝতে পারছিল না। ডাক্তারের কাছে যায় অবশ্য, তো ডাক্তারের কাছে যে কোনো লাভ হয় নাই। তো একজন তাদের আত্মীয়ই তাদের পরামর্শ দিল যে যেহেতু এরকম অবিশ্বাস্য কিছু ঘটছে তাহলে আপনাদের একজন ভালো হুজুর বা আলেমের কাছে যাওয়া উচিত, ফলে এটা ঠিক হবে। তো যেই কথা সেই কাজ, তারা হুজুরের কাছে যায়, তাদের পাশে একজন মসজিদের ইমাম ছিল, সেই ইমামের কাছে যায়। যাওয়ার পরে ইমাম ফার্স্টে আসার পর বলে যে কতক্ষণ বসে আগে আর কি বুঝলো এখানে কি আছে। সে বলল যে এটা আমার দ্বারা সম্ভব না, আপনারা আরো ভালো আলেম বা যারা অভিজ্ঞ লোক আছে রুকিয়া করে তাদের কাছে দেখতে পারেন যে এইটি যে ঝামেলাটা হয়েছে এটা সংশোধন করা যায় কিনা। তবে সে হুজুরটা বলল যে তবে আমি এটা বলতে পারবো যে তাদের যে এই ব্ল্যাক পেগটা করা হয়েছে খুব শক্তিশালী জিন দ্বারা করা হয়েছে, ফলে এইটি খুব ই হবে, টাফ হবে আর কি করার। তো সে আরেকটি কথা বলে গেল যে জিনেদের মধ্যে একটা জিন আছে যার মানে তাদের কোরআনের কয়েকটি আয়াত আছে যে আয়াতগুলো ছাড়া সে জিনদের মানে পরাজিত করা যায় না। তো বলল এরকম ভালো অভিজ্ঞ সম্পন্ন ইমানদার ব্যক্তি লাগবে যে এগুলো রিচার্জ করে তারপরে এই ঝামেলাটা এখান থেকে সরাতে পারবে, তারপরে আপনারা আবার আগের মতো হতে পারবেন। তো এরকম করে বেশ কিছু আশপাশে হুজুর ছিল, সেগুলো দেখানোর পরে সবাই একই কথা বলে যে তাদের দ্বারা সম্ভব হবে না। তো সে চট্টগ্রামে থেকে একজন মানে মোবাইলের মাধ্যমে একজন ই করে মানে হুজুর দেখতে পায় ফেসবুকে। তো সেখান থেকে যেটা করে মানে বলল যে আমি সব কিছু সমাধান করে দেব, মানে আমাদের বিকাশে বা নগদে এখানে টাকা পাঠান। তো টাকা পাঠায় ঠিকই কিন্তু সেই কাজ হয় না, মানে বিপদ যখন আসে চতুর্দিক দিয়ে আসে। মানে সে একটা ভালো কাজের মানে রুটটি করার জন্য কবিরাজ খুঁজছিল, সেখান থেকে আবার প্রতারিত হলো। তো তারা তো একবারেই মানে যে মালিক ছিল দোকানদার তার তো অবস্থা একবারই খারাপ, তার মধ্যে তাদের আর্থিক সমস্যা, মানে দোকানে কোনো ই হচ্ছে না। তো এর মধ্যে তারা চিন্তা করে যে এখন কি করা যায়। তো কি করা যায়, তারা গ্রামের বাড়িতে চলে যায়। গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে তার যেটা করে একজন আলেম পায়। তো আলেম পাওয়ার পরে তারা বলে যে এটা করা অসম্ভব নয় কিন্তু এটা করতে অনেক কষ্ট হয়ে যাবে, অনেক টাফ হবে বিষয়টা। তো তারা যেই কথা সেই কাজ, তারা বলেছিল যে কালকে সকালে যেহেতু রাত হয়ে গেছে তখন রাত্রে আর কি তাদের সাথে কথা হচ্ছিল, তো বলেছে যখন সকাল হবে তখন আপনাদের সাথে যাব ঢাকায়, যাওয়ার পর আমরা সেই বিষয়টা দেখব কি করা যায়। তো তারা রাত্রে নাকি কি স্বপ্নে দেখছে, তারপর আর কোনো ই করে না, মানে তাদের ফোনই ধরা বাদ দেয় এবং সকালে কল দিলে বলে আমার দ্বারা এটা সম্ভব হবে না, আপনারা অন্য কোথাও দেখেন। তারপর তারা আরো মনোবল হারিয়ে ফেলে। তো এক পর্যায়ে তাদের পাশে একটা পাঞ্জেখানা মসজিদ ছিল, সেখানে জামাতের কিছু লোক আসে মানে তাবলিগ জামাতের। তো তারা বেশ কয়েকজন ছিল, 10-12 জন। তো তাদের একজন আমির ছিল, তারা এখানে ই করতে করতে তার একজন ছেলে ছিল যে এই লোকটা দোকানদার, তার ছেলে ছিল একটা। তো তারা যায়, তার ছেলে যায় নামাজ পড়তে, তারপর তারা যে আমিরটা ছিল তার সাথে কথা বলার চেষ্টা করে। সে প্রথমে বুঝতে পারে না যে সে ই করতে পারবে কিনা, তারপর দেখে না লোকটি পারলেও পারতে পারে, কারণ অনেক বাচ্চাদের জার ফুক করছিল। তারপর তার কাছে যায়, যাওয়ার পর বলে আমাদের এই ঘটনা, এখন আমাদের খুবই অবস্থা খারাপ, এখন এটা সম্ভব হবে কিনা। তারপর সে বলল আল্লাহ ভরসা, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করে দেখি কি হয়। তো সে তার কাছে যে জিনগুলো ছিল বা তাই সেই যেকোনো এক প্রসেসে সে জানায় যে তোমাদের এখানে একটি শক্তিশালী জিন ই করা হয়েছে, পজেস্ট করা হয়েছে, সেখানে তোমাদের দোকানে মাঝখানে কয়েকটা পুতুল সাইজের যেটা ই করে রাখছে হাড়ির ভিতরে লুকিয়ে রেখে সেখানে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো খনন করে সেটি বের করতে হবে সেখান থেকে, এবং চার কোনায় যে ইগুলো ছিল সেগুলো বের করতে হবে। তো বলল যে এটা খুব কঠিন ব্যাপার হবে, ভালো রুকিয়াবিদ যারা রয়েছে, যারা রুকিয়া করে তাদের নিয়ে যেতে হবে, তারা কোরআন তেলাওয়াত করবে, এর মধ্যে সেটি বের করে আনতে হবে। তো কোরআন তেলাওয়াত করে ভালো কথা, তারা ঢাকায় আসলো। আসার পরে মানে তাদের রাস্তাতে আসার পথে অনেক বাধা পড়েছিল, যেমন তারা বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হলেও তারা সকল বাধা ভেদ করে তারা আসে। আসার পরে ঢাকায় যখন ঢুকলো তারা, তার দোকানের সামনে আসলো। তো আসার পরে দেখলো যে যে তাবলিগ জামাতের আমিরটা ছিল, তারা চতুর্দিকটা ঘুরে দেখলো। দেখার পরে তারা দোকান খুললো। খোলার পরে তারা যে চারজন চার কোণে দাঁড়া করালো, যে যখন সেটি বের করা হবে, এমনিতে তো তারা কোরআন পড়ছিল। তারপর সে বলল যখন মাঝখান থেকে জিনিসটা বের করা হবে, তখন তোমরা চার কোণে চারজন দাঁড়াবা এবং তোমরা সেখানে আজান দিবা, আজানের মধ্যে এটা বের করতে হবে, না তাহলে তারা সমস্যা করতে পারবে না। তো আরেকটি বিষয় এখানে কাজ করে যে সকালবেলা না হয়ে যেদিন আস্তে আস্তে রাত হয়ে যায়, তো রাতের প্রায় ভালো রাতে হয়ে যায়, 12টা 1টা বেজে যায়, যদিও ঢাকা থাকলেও সেখানে অনেক শুনশান হয়ে যায়, কোনো শব্দ ছিল না, মানে এমনি ভৌতিক জিনিস, তার উপরে আরো সমস্যা। যাই হোক, সেখানে তারা কাজ করা শুরু করে। তো শুরু করার পরে যারা প্রসেসিং শুরু করে, এবং তারা বেশ কয়েকবার যারা মাঝখানে যখন তুলতে যায়, তখন চারজন যখন চার কোণে দাঁড়িয়েছিল, তো চারজনের মধ্যে যেকোনো একজনের হয় সমস্যা হয়ে যাচ্ছে, মানে কি দেখছে সে হঠাৎ করে ভয় পাচ্ছে, চমকে উঠছে। তারপর এরকম করতে করতে তারা ই করতে পারছিল না। এক পর্যায়ে তারা চোখ বন্ধ করে সেখানে দাঁড়িয়ে তাদের আমির বলে দেয়, যত চাই হোক তোমরা আজান শেষ না করে সেখান থেকে সরবা না, এবং তোমাদের কাছে সে আসতে পারবে না, কিন্তু তোমরা যদি ভয় পাও তাহলে সমস্যা হবে। তো তারা সেটাই করে, এবং এক পর্যায়ে সেটা তুলে সেখান থেকে আগুন জ্বালায় সেই পুতুলটা বের করে। তো ওই পুতুলের ভিতরে যে ইগুলো ছিল, সরঞ্জামগুলো ছিল, সবগুলো বের করে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তো পুড়িয়ে দিয়ে ভালো কথা, পুড়িয়ে দেওয়ার পরে সেখানে দোকানের সবকিছু মুক্ত হয়। এবং এখন যে সমস্যাটা হয় সেটা হলো যে আবার আরেকটা জাদু করা হয়েছিল। সেই জাদুটা হচ্ছে ইয়ের উপরে, ওই যে দোকানদারের উপরে, যে তার শরীর খারাপ হয়ে যাচ্ছিল, তার অবস্থা খারাপ ছিল। তো দোকানেরটা শেষ করছে, এখন সেটাও ঠিক করতে হবে। সেই ক্ষেত্রে সে হুজুররা যায়, এখানে যাওয়ার পর তাদের যে জিন ছিল সাথে বা যে কোনো কিছু একটা ছিল, যারা রিসার্চ করে তারা বের করে যে যেকোনো তাদের দিনাজপুরে যে গ্রামের বাড়ি রয়েছে, সেখানের একটি বট গাছের উপরে একবারে মগ ডালে সেটি বাঁধা রয়েছে, মানে একটা মাটির হাড়ির মধ্যে বা যেকোনো একটা জিনিসের মধ্যে পুতুলগুলা, পুতুলের সাইজের একটা জিনিস যেটা এখানে রয়েছে। তো এটা এখন কিভাবে আনবে? তো তারা আবার গ্রামে যায়। যাওয়ার পরে তারা দেখতে পারে যে সেখানে এরকম কে সাহসী আছে যে উপরে উঠে সেই জিনিসটা পেরে আনবে। তার সকালবেলা উঠে ফজর আজানের পর উপরে উঠে সে একজন ছেলেকে উঠানো হয়, আর নিচে সবাই কোরআন তেলাওয়াত করছিল, এবং তাকে উঠানোর পরে সে ব্যর্থ হয়। মানে সে বলছিল যে হঠাৎ করে যখন উপরে উঠতে নেই, নিজে নিজেই যেন পিস্তা খেয়ে নিচে পড়ে যায়। মানে গাছ কিন্তু পিছল ছিল না, কিন্তু তবু কেন জানি না, মানে সে বলছিল কেন জানি না কিভাবে সে একা একাই নিচে পড়ে যাচ্ছিল। তো এই কথা শুনে তারা অবাক হওয়ার কিছু নেই, তারা জানে যে এখানে এরকম সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো তারা যায় সেখানে, আবার কষ্টমষ্ট করে সেখানে উঠে। ওঠার পর তা সে ওই পুতুলটা পেরে আনে, এবং পুতুলটা যখন পেরে যখন তারা হাতে আনে, তো পুতুলের ভিতরে ছিল 32টা সুই, তা সেটার মধ্যে কাঁটা ছিল। তো মানুষের সাথে মানুষ এরকম করাটা, মানে জিন বা শয়তান এরাও মানুষের জন্য এরকম ক্ষতি করে না যতটুকু মানুষ মানুষের জন্য হয়ে ক্ষতি করে। তো সেটি তারা মুক্ত করে এবং তারপর সে সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে সে স্বপ্নে দেখত, মাঝে মাঝে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখত। তো ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সেগুলো তাকে আমল শিখিয়ে দেওয়া হয় এবং সে অবশেষে সুস্থ হলেও, তো কোনো আলেম হুজুর বা কোনো কেউ পাচ্ছিল না যে এই ব্ল্যাক ম্যাজিক থেকে তাদের মুক্ত করবে। তো যে হুজুরটা বা যে তাবলিগ জামাতের আমির ছিল, তাদের তাকে খুঁজতে যায় এবং খুঁজতে যেয়ে তাকে ওইখানে পায় না, এবং তাদের জামাতের যারা লোক ছিল তাদেরকেও পাওয়া যায় না, এবং মসজিদের মানুষকে জিজ্ঞানো হয়েছিল যে তারা কোন মসজিদ থেকে আসছে বা কোন জায়গা থেকে আসছে, কেউ কোনো সন্ধান দিতে পারে না। তা এটা আল্লাহর তরফ থেকে আসছে কেউ নাকি কোনো কেউ এটা ই করছে, এটা এখনো রহস্য রয়ে গেছে। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা। আমি আমার এখন দ্বিতীয় ঘটনাটি শুরু করতে যাচ্ছি। তো এই দ্বিতীয় ঘটনাটি হচ্ছে একটি কি বলে কবরস্থানের একটি কেন্দ্রিক ঘটনা। যে কবরস্থানে বলতে একজন ব্যক্তি ছিল, যে একজন তার আত্মীয় মারা যায়। আত্মীয় বলতে তাদের প্রতিবেশী ছিল এরকমই হবে। তো মারা যাওয়ার কারণে সেখানে দেখতে যায় রাত্রেবেলা। তো সেখানে দেখতে যাওয়ার পরে সে যায় ভিতরে, যাওয়ার পরে দেখে লাশটি দেখতে খুব বিভৎস এবং বেশ ভয়ঙ্কর লাগছিল। তো কোনো লোক সেখানে যায় না, মানে তার যে লোকটা মারা গেছে তার পৃথিবীতে কেউ ছিল না, সে একাই ছিল। তো তার বাড়িতে সে একাই থাকতো। এরপর যেটা হয়, আর তার যে ই ছিল, ওই এলাকার ইমাম ছিল, ইমাম আসে, আসার পর লাশটি দেখতে এসে সেও কিছুটা বিভ্রান্ত বোধ করে এবং সে দেখতে পারে যে তার খুব কেমন জানি লাগছে। তারপরে সে যেটা করে, সেখান থেকে এসে পড়ে ইমাম, তো তাদের যে আশপাশে এলাকাবাসী ছিল, মসজিদের মুসল্লি ছিল, তারা আসে। আসার পরে বলে রাত্রেই এই লাশটি দাফন করা হবে। এবং সেখানে আরেকটি টুইস্ট ঘটে যে সেদিন ছিল, তখন বৃষ্টি ছিল খুব, বৃষ্টির কারণে সে লাশটি যখন তারা নিয়ে যাবে, জানাজা পড়ানো হবে কবরস্থানে, কবরস্থানের পাশেই একটা ঘর ছিল, ছোট ঘর, মানে সেখানে কবরস্থানে পাহাড়দার না কি থাকতো একটা ঘর ছিল, তবে এটা আমি জানি। তো ঘর থাকার কারণে সেখানে লাশটি রাখা হয়, যেহেতু বৃষ্টি পড়ছে খুব, লাশটি রাখা হয় এবং তাকে এর মধ্যে তারা এশারে আজানের নামাজের সময় হয়ে যায়। তো এশার রক্ত হওয়ার কারণে সবাই নামাজ পড়তে যায় এবং সেই ব্যক্তিটাকে, যার কথা দিয়ে বলছিলাম আমি, যার যে ঈদ দেখতে যায়, মানে তার প্রতিবেশী ছিল, সেই ছেলেটাকে এখানে বসিয়ে দিয়ে যায়। তার বয়স ছিল 26-27 মতো। তাকে সেখানে বসানোর পরে সে, মানে একটু একটু লাশ যেহেতু তার উপর রাত্রিবেলা, সে একটু একটু ভয় পায়। তো সে সবকিছু এগুলো মাথা থেকে সরিয়ে সে চিন্তা করলো, না সমস্যা নাই, নেশার নামাজটা শেষ হলে তারা চলেই আসবে। তো সেখানে সে বসে থাকে এবং তার কাছে একটা তার মোবাইলটাও সে নিতে ভুলে যায় এবং তার হাতে একটা টর্চ ছিল মাত্র। তো সে টর্চ জ্বালিয়ে বসে রয়েছে সেখানে, আর বিদ্যুৎ ছিল না, কারণ বৃষ্টির কারণে বিদ্যুৎটা বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে পুরো ঘরটাই অন্ধকার হয়ে যায়। তো সে একা একা লাশের পাশে বসে রয়েছে, এটা খুবই সাহসের বিষয়, সেখানে হয়তো আরো লোক থাকা উচিত ছিল। তো সে বসে থাকতে থাকতে এক পর্যায়ে সে, মানে দেখতে পারে যে তার রুমের ভিতরে মানে ছায়া চলাচল করছে। তো সেটি দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সেখানে থেকে দৌড় দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে সে দৌড় দিয়ে একদম মসজিদের দিকে যেতে থাকে। মসজিদের দিকে যাওয়ার পরে তার যারা লোকজন ছিল তারা এগিয়ে আসে, তারপর বলে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। তারপর লোকজনরা বলে যে না, তুমি একা একা বসেছিলে, আবার তোমার মনের একটা ভুল ছিল, মানে মনে মনে তুমি হয়তো ভয় পেয়েছিলে, এটা তেমন কিছু না। বিভিন্ন বুঝ দেওয়ার পরে সে এক পর্যায়ে বুঝতে পারে যে না, এটা আমার মনের ভুলই হতে পারে। তো তারা এসে যা দেখে যে লাশটি তার খাটিয়া থেকে নিচে পড়ে রয়েছে। তো ছেলেটি তো খুব অবাক যে আমি তো যেখান দিয়ে দৌড় দিলাম তো লাশের খাটিয়ার সাথে বাজার কোনো প্রশ্নই আসে না, যে বাজার পরে যে লাশটি ওখান থেকে পড়ে যাবে এটার কোনো প্রশ্নই আসে না। তো সে কিছুটা অবাক হয় এবং লোকজন অবশ্য বুঝতে পারে বিষয়টা, কিন্তু তাকে বলে যে আরে কোনো সমস্যা নাই, তুমি হয়তো যখন মনের ভুলে ভয় পেয়ে যখন তুমি এখান থেকে দৌড় দিয়েছিলে তখন হয়তো তুমি তোমার পায়ের সাথে লেগে শরীরের সাথে লেগে তোমার সেখানে এই লাশটি নিচে পড়ে যায়। তো সে কিছুটা অবাক হয়। তারপর সেখানে এখনো লোকজন আসেনি নামাজ শেষে, বাইরে যে চারজন ব্যক্তি ছিল তাদের নিয়ে মোট পাঁচজন সে ছেলে সহ তারা লাশের পাশে বা রুমটার ভিতরে বসে। তো বসার পর তারা গেটটা লাগিয়ে দিয়েছিল, লাগাই দেওয়ার পরে সে দেখে যে মানে গেটে যেন কে করান আসছে। তো গেট বাইরে থেকে কি ঠক 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 করছে, তারপরে তো তারা মনে করে বাইরে কেউ আসছে। তারপর গেট খুলে যায়, দেখে না কেউ নাই। তো আবারও তারা ভিতরে আসে, তা আবারও এরকম ঠক ঠক শব্দ হচ্ছে, তারা আবারও খুলে যায়। এরকম করে তিন চারবার এরকম ঘটনা ঘটে। তারা বেশ মানে একটু মনে মনে একটু রাগী হয়, মনে হচ্ছিল যে কেউ হয়তো বাইরে থেকে দুষ্টাইম করছে যে তার ভয় দেখানোর জন্য। তারা রেগে একজনকে বাইরে রাখে আর চারজন ভিতরে থাকে। তো একজন যখন বাইরে ছিল এই দরজার বাইরে রুমের, তো বাইরে থাকার কারণে সে মানে কিছুক্ষণ বেশিক্ষণ থাকতে পারে নাই। তো তাই সে দৌড়িয়ে দরজার মধ্যে দরজা ধাক্কা দিয়ে সে ভিতরে আসে পড়ে। ভিতরে এসে আসার পর তা সে চারজন যে লোক ছিল ভিতরে তারা জিজ্ঞেস করে যে তোমার সেখানে কি হয়েছিল। তাই সে বলে আমাকে বাইরে থেকে কে জানি ডাকছিল, তো ডাক পরে ডাকছিল এরকম শোনার পরে দুইজনের একজন আরেকজনের কল আসে, সে বাইরে চলে যায়। আর চারজন দেখে যে মানে বাইরে থেকে অনেক মানে নিজেরা নিজেদের নাম ডাকছে এরকম শুনতে পারছে। ঠিক আছে, মানে চারজনের যে সবাই নিজেরা নিজেরা নিজেদের নাম বাইরে থেকে শুনতে পারছে, কিন্তু মানে আরেকজনকে যে ডাকছে এরকম শুনতে পারছে না। সে মনে করছে তার সাথেই এরকম ঘটনা ঘটছে আর বাকি তিনজনের সাথে ঘটনা ঘটছে না, সে এটা মনে করছিল মানে চারজন সবাই। এরকম মনে করার পরে তারা এক পর্যায়ে বেশ ভয় পেয়ে তারা মসজিদের দিকে যায়। মসজিদের দিকে যাওয়ার পরে তারা আবার সেখান থেকে দেখে সবাই লোকজন আসছে, মানে প্রস্তুতি নিচ্ছে। তারপর লোকেরা বলে যে তোমরা এখানে যাও আমরা আসছি। তারা আবারও সাহস করে আসে, তারা চিন্তা করে যে লোকজন পিছিয়ে আছে, আমরা এখন ভিতরে ঢুকবো না, বাইরে থেকে পাহারা দিব। তো বাকি চারজন বাইরে থাকে, তবে যে ছেলেটি প্রথম ছিল সে ভিতরে কি জানি টর্চ মনে হয় ভিতরে ফিরে আসছিল, সেটি আনতে যায়। আনার পরে সে দেখে যে লাশটি নিচে পড়া। তারপর সে খুব ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার স্বাভাবিক যে তারা চারজন ছিল, তারপর তারা কোনোভাবেই সেই লাশটির সাথে লাগে বা সংঘর্ষ হয়নি। তো এই ভয় পাওয়ার পরে সে চারজনকে ডাকতে যায়। তো তারা এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং এক পর্যায়ে যেটা হয় তারা এখান থেকে আরেকটু সামনে আসে, মানে সেই ঘর থেকে একটু দূরে আসে। আসার পরে সে তারা একটু বুদ্ধি করে যে আমরা আর ভিতরে যাব না, যেহেতু অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে। তারা ভয় পায়, যা স্বাভাবিক ভয় পাওয়াটা। তারপর তারা কি এক ভেবে তারা সবাই মানে তাদের মনে হয় এটা খেয়ালই ছিল না যে তারা যে ভয় পেয়েছিল ভিতরে, তারা সবকিছু মনে হয় ভুলে গেছিল এরকম মনে হচ্ছিল। তারপর তারা যায়, আবারও যায়। যাওয়ার পরে যখন ভিতরে ঢুকে যায় দেখে তারা আবার সেখানে বসে। বসার পরে তারা যে জিনিসটি দেখে সেই জিনিসটির জন্য দেখার জন্য তারা প্রস্তুত ছিল না। লাশটি যেন উঠে বসলো, তো এটা দেখে তাদের একটা সাধারণ মানুষের অবস্থা কেমন হবে সেটি বলে বোঝানোর মতো ভাষা নেই। তো তারা সেখান থেকে সবাই দৌড়ে যেয়ে মসজিদে যেয়ে পড়ে দুইজন সেন্সলেস হয়ে যায়, আর বাকি তিনজন হাঁপাতে হাঁপাতে সকল ঘটনা খুলে বলে, এবং তারা তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং অবশেষে সেই লাশটিকে দাফন করা হয়। এবং এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার তৃতীয় ঘটনাটি বলতে যাচ্ছি। তো তৃতীয় ঘটনাটি হচ্ছে এমন যে তারা এক জায়গায় সফরে বের হয়, মানে তারা কক্সবাজার বা যে কোনো এক জায়গায় যাবে ঘুরতে, মানে ছুটির দিনে যাবে। তাদের ফ্যামিলিতে ছিল 6 জন সদস্য, এর মধ্যে তারা তাদের পরিবার নিয়ে যাচ্ছিল। তো যাওয়ার পর তারা একটি প্রাইভেট কারে করে যাচ্ছিল, যেতে যেতে রাস্তার এক পর্যায়ে তারা যায়। তো যাওয়ার পরে সেখানে তারা দেখতে পায় যে রাস্তাগুলো খুব অন্ধকার, এবং তারা শীতের মধ্যে যাচ্ছিল তাই কুয়াশায় ভরা ছিল রাস্তাটা। তো কুয়াশায় আচ্ছন্ন থাকার কারণে তারা ভালো মতো গাড়ি চালাতে পারছিল না, তারপরেও তারা যাচ্ছিল। যার পর সে সামনে যে দেখতে পারে যে একটা মানে গাছের যে টুকরো আছে কাঠের, এটা পড়া আছে, মানে রাস্তাটা প্রায় ব্লক আছে, মানে ব্লক করা আছে, মানে সেখান থেকে কেউ যেতে পারবে না সহজে। তো সেখান থেকে যদি যেতে হয় সেটি সরিয়ে তারপর যেতে হবে। তো তারা মনে মনে ভাবে যে এটা হয়তো কোনো ডাকাতের কাজ হবে, যার জন্য সে তারা গাড়ি থেকে বের হয় না। তবে এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে যখন গাছটা পড়ে আর কি, তখন মনে হয় যেন মানে গাড়ির সামনের সাইডে যেমন পড়ছে এবং পিছনের সাইডেও একসাথে এবং একই সময় যেন পড়ছে, মানে দুই সাইডে, মানে গাড়িটা মাঝখানে। তো এখানে প্রশ্ন হচ্ছে, যদি কোনো সাধারণ মানুষ যদি ডাকাতি করার জন্য কাঠগুলো ফেলে থাকত, তো অবশ্যই সামনেরটা আগে ফেলে তারপর পিছনেরটা ব্লক করতে হতো যদি তারা পিছনেরটা করত। তো সাধারণত এরকম কেসে সাধারণত সামনেরটাই ফালানো হয়, পিছনেরটা তেমন ফালানো হয় না। তারপর তাদের এই মাথায় যখন এই চিন্তাটা আসলো, তারা বেশ কিছুক্ষণ দ্বিধায় পড়ে যায়, এখন সামনে যাবে না পিছনে যাবে, যদিও সামনে পিছনে কোনো জায়গায় যাওয়ার তাদের সুযোগ ছিল না। তারপরে সে তারা দেখতে পারে যে রাস্তাঘাটে একবারে অন্ধকার, মানে যদি ডাকাত এরকম কাজ করে থাকতো তাহলে তো ডাকাতের এতক্ষণ মানে গাড়ির কাছে আসার কথা ছিল। তো ডাকাত নাই, কেউ নাই, মানুষ নাই। তো তারা এক পর্যায়ে সাহস করে নামে, তারপর নামার পরে সেই গাছগুলো সরায় সামনের কাছ থেকে, তারপর তারা আল্লাহর নাম নিয়ে আবারও রওনা দেয়। রওনা দেওয়ার পরে কিছু দূর যেতেই তাদের যে ড্রাইভিং সিটটা ছিল সেই ডান পাশের সামনের চাকার ডান পাশে যে চাকাটা থাকে সেই চাকায় হঠাৎ করে কি জানি ঢুকে ব্লাস্ট হয়ে গেল। তো ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে তারা মানে সাধারণত ব্লাস্ট হতেই পারে, পিছনে আর একটা ঘটনা ঘটছে, তো মনে মনে একটু অন্যরকম ছিল, এটা স্বাভাবিক। তো তারপরে তারা যেটা করে, তাদের কাছে ব্যাকআপ একটি চাকা ছিল, সেটি তারা লাগায়। লাগানোর পরে আবার যেতে থাকে। তো যেতে যেতে মানে যে ড্রাইভারটা ছিল সে মনে হয় একটি মানে সোজা রাস্তা, সেই রাস্তা দেখতেছে তিনটা। তো তার ফ্রন্ট সিটে যে সামনে সিটে যে পাশে যে আরেকজন ছিল তাকে জিজ্ঞেস করে, কি ভাই সামনে রাস্তা কয়টা? তো সে তো বলছে, না রাস্তা তো একটাই, সোজা গিয়েছে রাস্তা। সে বলতেছে, না ভাই আমি তিনটা দেখছি। তো তারা গাড়িটা একটু ব্রেক করে তাদের যখন চোখ থেকে সেটি ছড়ে যায়, তারপর তারা আবারও স্বাভাবিক হয়। ড্রাইভারটা স্বাভাবিক হওয়ার পরে তারা আবারও যেতে থাকে রাস্তা দিয়ে। তো রাস্তা দিয়ে যেতে যেতে ড্রাইভারের মানে এরকম মনে হচ্ছিল, গাড়ি টানছে, গাড়ির গতি হচ্ছে 120, সেখানে তার কাছে মনে হচ্ছে যে গাড়ি 50 কিলোমিটার ঘন্টা চলছে না। তো সে মনে হচ্ছে যে গাড়িটা খুব ভার ভার হয়ে রয়েছে, আর রাত তখন বাজছিল 2টা। তো গাড়িটা এরকম ভার থাকার কারণে সে মনে হচ্ছে খুব গতিতে গাড়ি গেলেও মনে হচ্ছে আসতে যাচ্ছে। তো সামনে একটা বট গাছ ছিল রাস্তার পাশে, সে দেখতে পারো অনেক বড় একটা বট গাছ, দেখে মনে হচ্ছিল কয়েকশো বছরের পুরনো বট গাছ। তো সেটি দেখে তাদের মানে অদ্ভুত একটা ভিতরে মনের ভিতরে জানি কেমন লাগছিল, যে পুরো রাস্তায় মনে হচ্ছিল মানে ফাঁকা, কিন্তু ওই জায়গাতে মনে হচ্ছিল যে মানে ছায়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে একটুখানি জায়গা, সেইটুকু ক্রস করে তাদের যেতে হবে। তো তারা দেখছিল যে রাস্তার যে হেডলাইট ছিল, তো হেডলাইটটা গাছের এই পর্যন্ত পড়ে। তো তারা সেখানে আস্তে আস্তে যাচ্ছিল, তাদের জুড়ে গাড়ি যাওয়ার চেষ্টা করলো সেখান দিয়ে যেতে পারছিল না। তো ড্রাইভার মানে মাথা উঁচু করে যে উপরে দেখে বট গাছের উপরে যে কেউ যে কে জানি পা নিচে দিয়ে মানে পা ধুলাচ্ছে আর কি। তো ড্রাইভার তো বেশ ভয় পেয়ে যায় এবং সে সর্বশক্তি দিয়ে শরীরের সে বাটর চাপ দেয়, সিলিন্ডারে চাপ দেওয়ার পর সে গাড়ি চলতে থাকে। তো এক পর্যায়ে সেখান থেকে বের হওয়ার পর তো সে মনে মনে ভাবছিল না এখান থেকে বের হয়ে এসেছি, আমার মনে হয় এখান থেকে এই জার্নিতে আমরা বেঁচে যাব। তো এই পর্যন্ত করোনাটা ভালো হলেও পারত, করোনাটা এই পর্যন্ত থাকলে হয়ে ভালো হতো, মানে আর কোনো সমস্যা হতো না। তো সেখানে ঘটনাটি শেষ না হয়ে সেখান থেকে আবার নতুন একটা অধ্যায় শুরু হয়, যে তারা গাড়িতে এবার মানে যাচ্ছিলই না, মনে হচ্ছিল যাচ্ছে না, কিন্তু গাড়ি কিন্তু চলছিল 80 কিলোমিটারে চলছিল। তো গাড়ির গতি 80 থাকলেও তার ড্রাইভারের মনে হচ্ছিল যে গাড়ি চলছেই না, মানে গাড়ি একবারই যাচ্ছে না এরকম মনে হচ্ছে। কিন্তু পাশে যারা ছিল তাদের মনে হচ্ছিল যে না গাড়ি সাধারণ গতিতে তার চলছে। তো ড্রাইভার তার যে লুকিং গ্লাস ছিল সেটার দিকে তাকায় এবং সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না, যে সে যেখানে তখন তাকায় তাকানোর পরে দেখে মানে একটা মহিলার মতো হবে, তার চুলগুলো ছাড়া এবং শরীর কেমন এটা দেখে বুঝতে পারিনি, এবং তার মুখটা ছিল অনেক মানে বিভৎসকর। তো সেটা দেখে সে নিজেকে আর সামলাই রাখতে পারে নাই, সে মানে সেন্সলেস অবস্থা হবে। তখন তারই মধ্যে আবার কি হলো, বিপদের মধ্যে আরেক বিপদ, যে গাড়ির আরেকটি চাকা নষ্ট হয়ে গেল। তো ড্রাইভার তো সেটা দেখার পরেই এখন তো আর গাড়ি থেকে সে নামতে পারছে না, মানে ভয়ে সে অবশেষ সেন্সলেস হয়ে গেল। তো সেখান থেকে তারা কোনো সাহায্য পাবে না জানে, তারা কোনো রকম করে সেই গাড়ির আরেকটার চাকা ছিল তাদের কাছে বেকার, সেই যার জন্য তারা বেঁচে যায়। এমনিতে সাধারণত একটা চাকা থাকে, সেদিন কোনো এক অশেষ আল্লাহর অশেষ রহমতে সেখানে দুইটি চাকা ছিল এবং সেটি তারা লাগায়। লাগানোর পরে সেখান থেকে আসে, আসার পর তারা সেই স্বপ্নে এরকম যারা যারা গিয়েছিল তারা ছুটির মধ্যে আনন্দ করতে গিয়েছিল, কিন্তু সেই আনন্দটা দীর্ঘস্থায়ী হয়নি, কারণ তারা সকালে যখন ক্লান্ত হয়ে যখন রাত্রে ঘুমাতে যেত তখন তারাও সেই ঘুমটা শান্তি মতে ঘুমাতে পারত না, কারণ বিভিন্ন স্বপ্ন দেখত ভয়ঙ্কর। দেখার ফলে তারা এক আলেমের কাছে যায়, হুজুরের কাছে যাওয়ার পর তারা বলে যে তাদের ব্যাগে কাঁচা মাছ ছিল, ইলিশ মাছ। তো তারা যে কেন নিয়েছিল ঘুরতে যে ইলিশ মাছ সেটা জানা যায়নি, তবে তারা মাছ থাকার কারণে সে যে জিনিসটা ছিল, জিনটা ছিল বা শয়তান ছিল, সে সেটা নিতে চাচ্ছিল, এর জন্য এই গাড়ির পিছ থেকে ধাওয়া করছিল, গাড়িটি ধরে রাখছিল এবং স্বপ্নে এসে তাকে বলেছিল যে আমাকে এই জিনিসটা দিয়ে গেলি না, মানে কি দেওয়া যাবে সেটা আর বলা হয়নি, বলে নাই। তো এটি ছিল আমার তৃতীয় ঘটনা। এটা আমি আমার শেষ ঘটনা শুরু করতে যাচ্ছি। তো এটা বেশ আগের ঘটনা, 1980 কিংবা 90 দশকের এরকম ঘটনা হবে। তো 90 দশকের ঘটনা হবে, তো তখন ভূত বা বলেন জিন শয়তান এগুলোর উৎপাত আরো বেশি ছিল, কারণ জনগণ কম ছিল, জনসংখ্যা কম ছিল এবং তেমন বাড়িঘর ছিল না। তো একজন আমি যে ঘটনাটা শুনেছি তার নানির সাথে এই ঘটনাটা ঘটে যাওয়া ঘটনা একটি। তো সে দেখে একটি রাত্রে সে দেখতে পায়, মানে আগে আমি জায়গাটার কথা বলি, যে প্লেসটা এরকম ছিল, আশপাশে শিমুল গাছ, তেঁতুল গাছ বিভিন্ন, এমনকি একটা বড় বট গাছও ছিল তাদের রাস্তার পাশে। তো এরকম মানে ভালো হন্টেড প্লেস ছিল সেখানে। তো থাকার কারণে তারা যেটা করে, মানে তারা মাগরিবের আজান দিলেই তারা নামাজ পড়ে রাত্রে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ত, এবং তারা আর ই করতো না, মানে রাত্রে বের হতো না সচরাচর। যদি তাদের অশ্রমে যেতে হতো, তারা সঙ্গে করে কাউকে নিয়ে যেত, কিন্তু তারা ভুলেও একা যাওয়ার সাহস করত না। তো তারা যাওয়ার সময় যারা বাচ্চারা ছিল তারা অবশ্যই মুরব্বীদের সাথে নিয়ে যেত, কিন্তু মুরব্বীরা যখন যেত তাদের সাহস করে একা যেতে হতো। কিন্তু সমস্যা তো ছিল তাদের, মানে শয়তান যে জিন ছিল তৎকালীন সময়, মানে সে তারা না কাউকে না কাউকে তখন ভয় দেখাবেই, মানে একটা ছোটখাটো সুযোগ পেলেও তারা কাউকে না কাউকে ভয় দেখিয়ে ছাড়বে, তাদের একটা কথা ছিল। তো সেদিন রাত্রে তার নানির সাথে যে ঘটনাটা ঘটে, তো সে দেখতে পায় শুনতে পায় যে তাকে কে জানি ডাকছে তার নাম ধরে। তো নাম ধরে ডাকছে, তারা যেহেতু সেই জিনিসটা অভ্যস্ত ছিল, কারণ এটা খুবই স্বাভাবিক ছিল তখন মানুষের নাম ধরে ডাকা। তারপর মানে তখন বলতো যে আগুনের গোলা দৌড়পারত, মানে দৌড়াতো আশপাশ দিয়ে যে কৃষি ক্ষেতগুলো ছিল সেখান দিয়ে, কারণ তারা মনে করতো যে তখন এগুলো শয়তান বা জিন, তারা এই রূপ ধরে আগুন হয়ে তারা দৌড়ায় আর কি। তো এরকম তারা জানতো যে অবস্থা থাকার কারণে বেশি একটা সে মনও কিছু নেয়নি, এগুলো সাধারণ বিষয় তাদের কাছে মনে ছিল। সে যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বের হবে, তাদের ওয়াশরুমটা ছিল বেশ দূরে, যেহেতু গ্রামের বাড়িতে এখনো অনেক দূরে ওয়াশরুম থাকে, আর তখন তো আরো দূরে ছিল। বা তখন যে যাবে যাওয়ার জন্য যখন ঘর থেকে বের হয়, সে উঠান থেকে যখন দেখছে, মানে কৃষি ক্ষেতগুলো যে ছিল নিচে, দেখছে যে আগুনের গোলাগুলো দৌড়াচ্ছে। তো দৌড়ানোর কারণে সে সেখানে আর খেয়াল করে নাই, খেয়াল না করে তার কাজে সে যায়। তো স্যার সেখান থেকে ওয়াশরুম শেষ করে এসে যখন উঠানে আসে, আসার পর সে একটা মানে অনেক বড় একটা গরু দেখতে পায়, যে এত বড় গরু মানে হবে বর্তমান 2-3 তলার সমান। তো সেটা দেখে বেশ কিছুটা ভয় পেয়ে যায়, এবং ভয় পাওয়ার কারণে সে সেখানে দাঁড়িয়ে থাকে, মানে লড়তেও পারছিল না, যেতেও পারছিল না, আসতেও পারছিল না, এরকম অবস্থা। তো এক পর্যায়ে সে সব কিছু চোখ বন্ধ করে সে দৌড় দিয়ে বাসায় চলে যায়, এবং পরদিন তাদের তখন মানে মানুষকে চাল পরা দিত, বিভিন্ন পানি পরা দিত, সেগুলো খায়, এবং সে ভয়টা আর থাকে না। এটাই ছিল আমার চতুর্থ এবং শেষ ঘটনা।
সো দাওয়াত, খুব বেশি ভালো থাকবা, এবং আবারও কোনো না কোনো একটা এপিসোডে দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। সো দাওয়াত তাসিন এসেছিলেন বাড্ডা থেকে, এবং তার কাছ থেকে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং গল্প শুনছিলাম। সো ব্যাপারগুলো আসলে এরকমই, মানে অনেকেই আজকে যেটা বলছিল সেটা হচ্ছে আমি অফিয়ারে বসে বসে বা হচ্ছে আমি যখন গল্পগুলো শুনছিলাম ইন দ্য মিন টাইম, কিন্তু আমরা SMS গুলো দেখছিলাম। সো অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল যে ভাই আমার সাথে তো কখনো ঘটে নাই, সো আমার সাথে কেন ঘটছে না। সো এই ধরনের এক্সপেকটেশন রাখাটাও কিন্তু বোকামি এবং রাখাটা উচিত না আমি বলবো। জেসমিন আছেন আমাদের সাথে, এবং তিনি যেটা বলছেন সূত্রাপুর থেকে, এবং তার বাবা বাড়িতে আগে প্রায় সময় যেটা দেখতে পেতেন, তারা তিন বোন রাতে যখন ঘুমাতে যেতেন অনেক সময় যেটা হতো যে মাঝরাতে ঘুম ভাঙত, দেখা যেত যে চাদর বা কাঁথা সেটা পড়ে আছে নিচে, কখনো দেখা যেত যে কাঁথা বা কম্বল কোনো কিছু ঠিক থাকতো না, বালিশ পড়ে থাকতো নিচে বা বালিশ পাওয়া যেত ড্রয়িং রুমে। সো এই ব্যাপারগুলো খুবই অ্যানোয়িং ছিল। সো এই বিষয়গুলো কেন আসলে ঘটতো সেটার কারণ এখনো অবধি তিনি জানেন না। সো ঘটনাগুলো যদি বলতে চান যেটা করতে পারেন, নেক্সট এপিসোডে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতেই পারেন, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং লিখে পাঠিয়ে দিবেন 2-6969 নাম্বারে। অ্যাডভেঞ্চার জুনায়েদ আছেন আমাদের সাথে। তাহমিদ বলছেন সুন্দর লাগছে আজকের গল্পগুলো, বেশ ভালো লাগছে। আরোহী খান জয়েন করে আছেন আমাদের সাথে, শেখ জাফর আছেন আমাদের সাথে, শাহরিয়ার জয়েন করে আছেন, দিলারা আছেন আমাদের সাথে, তসনুবা জয়েন করে আছেন, মেহেদুজ্জামান জয়েন করে আছেন। বলছেন ভাইয়া আমি আফগানিস্তানের কাবুলের কিছু ঘটনা জানি যেগুলো আমার একটা বন্ধুর মাধ্যমে আমি জানতে পেরেছিলাম, আমি কি ঘটনাগুলো বলতে পারবো? ডেফিনেটলি বলতে পারবেন, বাট তার জন্য আপনাকে সশরীরে স্টুডিওতে আসতে হবে। দ্যাট মিনস আমাদের যে স্টুডিও, সেই স্টুডিওতে এসে আপনাকে ঘটনাগুলো বলতে হবে। আর ঘটনাগুলো বলার যে ওয়ে খুবই সহজ, আপনি রেজিস্ট্রেশন করবেন, গল্পগুলো যদি সিলেক্ট হয় সেক্ষেত্রে আপনি আসছেন নেক্সট এপিসোডে। আছেন আরো অনেকেই এবং কমেন্টগুলো আমরা নিতে চাই, যেমনটা এই মুহূর্তে সাইদ ভাই আছেন আমাদের সাথে, মোস্তাকিম মাহমুদ জয়েন করে আছেন, ফারিয়া নূর জয়েন করে আছেন, রফিকুল ইসলাম, হেদায়ত হোসেন আছেন আমাদের সাথে, মলি বলছেন তিনি শুনছেন মহাকালী থেকে, থ্যাংক ইউ। অভিষেক বলছেন তিনি আছেন এই মুহূর্তে পাইকপাড়া থেকে এবং ভূত স্টুডিও ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। রফিকুল ইসলাম জয়েন করে আছেন, এস কে মান্নান আছেন আমাদের সাথে, আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি। সো এই মুহূর্তে যেটা করবো, একটা ছোট্ট বিরতি নিব, বিরতির ওপারে যখন ফিরছি পরের গেস্টকে নিয়ে ফিরছি এবং তার কাছ থেকে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা তো আমরা শুনবো। একই সঙ্গে যেটা আপনাকে মনে করিয়ে দিতে চাই, স্ক্রলে একটু পরপর দেখছেন পরবর্তী এপিসোডের, যদি আপনি আপনার ভূতুরে ঘটনাগুলো শেয়ার করতে চান, হতে পারে ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটে গেছে কিংবা আপনি কোনো না কোনো মাধ্যমে ঘটনাগুলো কালেক্ট করছেন, তো সেই ঘটনাগুলো বলবার জন্য যেটা করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং লিখে পাঠাবেন 2-6969 নাম্বারে। গল্প লিখে পাঠানোর কথা আমি বলি নাই, বলছি আপনি নিজের রেজিস্ট্রেশনটা করেন। রাইট, তো চলেন ছোট্টটা বিরতি নেই, বিরতির ওপারে আবারও সঙ্গে নিয়ে ফিরছি আপনাকে, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
সো ওয়েলকাম ব্যাক, এবং চলছে কিন্তু ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। জাওয়াত তাসিনের কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনছিলাম এবং ইন দ্য মিন টাইম যেহেতু আবারও চলে আসলাম, সেকেন্ড গেস্ট যিনি সেও অলরেডি স্টুডিওতে চলে আসছে এবং তার কাছ থেকে আমরা কিছু ঘটনা শুনবো। তার আগে একটু দেখতে চাই যে আমাদের এসএমএস প্যানেল, ফেসবুকের কমেন্ট প্যানেলে কারা কারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যেমনটা এসএমএস প্যানেলে আছেন ওদের সাথে ফিহা, হাই ফিহা, ওয়েলকাম টু দ্য শো। ভাইয়া আমার ইচ্ছা আছে নেক্সট মান্থে আমি আসবো এবং আমার জন্য দোয়া করবো, আমার শরীরটা একটু খারাপ। ফিহা আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আছেন আমাদের সাথে বগুড়া থেকে তানজিল, ওকে। আচ্ছা তানজিল যেটা বলছে, ভাই আমি ইউটিউবে আপনাদেরকে দেখি এবং আজকে এসএমএসটা করেই ফেললাম এবং আশা করছি কোন একটা এপিসোডে আসবো, থ্যাংক ইউ সো মাচ। ছোয়া ছিলেন আমাদের সাথে, ছিলেন আমাদের সাথে রাইসুল, জান্নাত ছিলেন আমাদের সাথে, কুমকুম জয়েন করে আছেন আমাদের সাথে, কুমকুম বলছেন এই মুহূর্তে তিনি আছেন মিরবাগ থেকে, থ্যাংক ইউ সো মাচ। তো চলো আজকে আমাদের দ্বিতীয় যিনি গেস্ট তার সাথে আমরা পরিচিত হই এবং তার কাছ থেকেও একইভাবে আমরা প্রথম গেস্টের কাছ থেকে যেরকম ব্যাক টু ব্যাক বেশ কিছু ঘটনা শুনেছি তার কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনবো। কি নাম বন্ধু তোমার? নাম বলে একের পর এক ঘটনাগুলো চলো শুরু করে দিই।
ধন্যবাদ ভাইয়া, আমি সাব্বির, আমি মোহাম্মদপুর থেকে আসছি। আমি এখন আমার প্রথম গল্পটি বলবো। এই গল্পটি আমার মামাতো বোন এবং মামানির সাথে হয়েছিল। ঘটনাটি হচ্ছে আরো 10 বছর আগে, একদিন দুপুরের সময় আমার মামানি হচ্ছে খালে গিয়েছিল গোসল করিতে। তখন হচ্ছে গোসল করল, গোসল টোসল সেরে বাসায় আসলো, দুপুরে খাবার খেলো, খাবারটা রাতে যখন রাতের খাবার খেয়ে যখন তার ঘুমোতে যাবে, তো ঘুমানোর সময় ওনার কাছে জানি কেমন জানি লাগতেছে, তারপর উনি আর হাজবেন্ডকে মানে আমার মামাকে বলল যে দেখো আমার কাছে কেমন জানি লাগতেছে। পরে মামা বলল সমস্যা নেই তুমি শুয়ে পড়ো। বললাম মানে মামানি বলল যে আমি যখন দুপুরবেলা গোসল করতে গিয়েছিলাম তো মানে আমার কাছে মানে আমি কিছু একটা মানে প্রেস করছি। তো পরে পরে মামা বলছে এগুলো ভয় পায় না। মামা ওনাকে সুরাটুরা পরে ফু দিল, তারপর ওনারা ঘুমে গেল, তখন আর কোনো সমস্যা হলো না। তারপর হচ্ছে ওনারা কয়েকদিন পরে মামানি হচ্ছে চট্টগ্রাম চলে যায়। চট্টগ্রাম চলে যাওয়ার পরে চার মামা থাকে ঢাকা, মামানি থাকে চট্টগ্রাম। তো মামানি আর তো মামাতো বোন ওই ছোট মামাতো বোন তখন ওর বয়স হবে হচ্ছে 3 বছর। তো ওনারা চট্টগ্রাম চলে যায়। চট্টগ্রাম চলে যাওয়ার পরে সে মাঝে মাঝে মধ্যে মামানিকে মানে কিছু এই আসর করত, মানে ওনাকে আয়সা বলতো যে তুই আমার মেয়েকে মেরে ফেলছিস, তোকে আমি ছাড়ব না, তোকে আমি পাইলে মেরে ফেলব যদি সুযোগ মতো পাই। তো তখন তো মাঝে মধ্যে এগুলো হইলে তো যে মামানির ভন্টন আছে তো ওরা হচ্ছে ওনাদেরকে মানে খনকারের কাছে নিয়ে গেছিল। তারপরে উনি ঝাড়ফুঁক দিয়ে কিছু তাবিজ দিয়েছিল তার কাছে রাখতে, পরে তাবিজ তাবিজ রাখছে, তো তখন কোনো সমস্যা হয়নি। তো চলতেছিল, মাঝে মধ্যে সমস্যা করতো, ওগুলো বেশি সমস্যা করতো না। তারপর এই কোরবানি ঈদে তো ওনারা গ্রামে বেড়াতে আসছে। বেড়াতে আসার পর তার সাথে আবার সে আগের মতো ঘটনা, মানে ওগুলো আইসা ওনাকে জ্বালাইতেছে, তুই এখন গ্রামে আসছিস, তোকে এখন পাইছি, তোরা এখন মেরে ফেলবো। তো একদিন দুপুরবেলা ওই তিনি গোসল করতে গিয়েছিল ওই পুকুরটাতেই, ওই খালটাতে গোসল করতে গিয়েছিল। গোসল করতে গিয়া গোসল করার পর আসছে, আসার পর হচ্ছে এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো পরে আসার পরে তারপর ওরা বাড়িতে গেছে। তো হয়েছে কি, আমি রাত্রেবেলা শুয়ে রয়েছি, আমি আমার বোনের বাড়ি গিয়েছিলাম, পরে সেখান থেকে শুয়ে রয়েছি। তো আমার একটা চাচাতো ভাই এসে আমাকে বলতেছে যে চল নানা বাড়ি চল, ওই বাড়িতে হচ্ছে মামানি রে ওগুলা আসর করছে। ও হাফেজ মানে ও কিছু জানে, তো আমিও কিছু জানি, যে আমরা দুজন গেলাম। যাওয়ার পর হচ্ছে আমরা দেখতেছি যে মানে ওনার মানে ওনার চেহারা বিব্রত হয়ে গেছে। মানে তারপর হচ্ছে আমি গিয়া আমি আর ও গিয়া সুরা ইয়াসিন পড়তেছিলাম, মানে পড়তেছিলাম। তারপর মানে ওগুলোর কোনো মানে ওগুলো বারবার ওনাকে ডিস্টার্ব করতেছে। পরে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কি সমস্যা, তুমি ওকে ডিস্টার্ব করছো কেন, ও তো তোমার কোনো ক্ষতি করে নেই। পরে ও বলতেছে না, ও আমার অনেক বড় ক্ষতি করে ফেলছে, ও আমার মেয়েকে মেরে ফেলছে। আসলে হয়েছে কি, মানে বলতেছে যে ও ওনারা যখন গোসল করতে গিয়েছিল আরো 10 বছর আগে, তখন ওই সময় ওই জিনটার মানে জিনটার বাচ্চা ওখানে খেলা করতেছিল। তো উনি যাওয়ার কারণে হচ্ছে ওটা মানে সাথে একটা কলসি ছিল গ্রামের, তো কলসি পানি কলসির ভিতরে পানি নিয়েছিল। তো ওই কলসির ভিতরে ওই জিনটা ঢুকে নাকি মারা গেছে ওই জিনের মেয়েটা। তারপর এই জন্য আর কি ওর প্রতিশোধ নেবে। উনি বলতেছে যে না, ও বলতেছে যে আমি ওকে ছাড়ব না, ও আমার অনেক আমার মেয়েকে মেরে ফেলছে, আমি ওর মেয়েকে মেরে ফেলব। তো ভাইয়া আমি যখন আমরা ওর সাথে কথা বললাম, তারপর ওর সাথে কথা বললাম, ও বলল যে আমি ওকে ছাড়ব না। পরে আমরা বললাম দেখো ওটা তো ওর দোষ নেই, ও তো ইচ্ছা করে করে নেয় না, ও ইচ্ছা করে করছে। তারপর আমরা যখন সুরা ইয়াসিন পড়তেছিলাম, পড়তে পড়তে হঠাৎ হচ্ছে মানে ওইটা ওনার কাছ থেকে চলে যায়। তারপরে আমি এখন উনি বলতেছে যে ওই মামানি যখন জ্ঞান ফিরে আসছে তো উনি বলতেছে যে কি হয়েছে কি হয়েছে, মানে পরে আমি বলে কোনো সমস্যা নেই, আপনি দেখি সুরা ফাতিহা পড়েন। তারপর হচ্ছে উনি সুরা ফাতিহা পড়ছে, সুরা ফাতিহার পড়ার পর আবার ওনার সাথে হয়েছে, ওনার সাথে হয়েছে তো হয়েছে। পরে আমরা সাথে বসে আছি, সাথে আমার মামাতো বোনটাও। তো এখন আবার ওর মামাতো বোনের সাথেও ওলা মামা তো বন্ধু আসল করছে, মানে মামানির কাছে যেটা আর মামা তো বোনের কাছে যেটা ওটা আরো বেশি শক্তিশালী। তো পরে আমি আমরা আরো আমরা দুজন সুরিয়াসিন পড়তেছিলাম, তারপর আমি মামা তো বোনের সাথে যেটা আসছে ওটার সাথে আমি জিজ্ঞেস করলাম যে তুমি দেখো বোন তুমি ওকে মাফ করে দাও। তো ও বলতেছে দেখ ভাইয়া তুমি তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না, আমি ওকে মেরে ফেলব। তারপর কিছুক্ষণ পরে হচ্ছে পাশের বাড়িতে একজন মানে আন্টি ছিল, তো উনি হচ্ছে এই জিন বুত এগুলো মানে ছায়াতে পারে কবিরাজ, তো ওনাকে আনছে। ওনাকে আনার পরে হচ্ছে উনি ওনাকে বলল যে তোরা যাবি নাকি যাবি না, ওই কেন শুধু শুধু কষ্ট দিতেছ। পরে বলতেছে আমি যাব না, ও আমার অনেক বড় ক্ষতি করে ফেলছে, আমার মেয়েকে মেরে ফেলছে, আমি ওর মেয়েকে মেরেই যাব। তুই তোর মেয়েকে মারতে পারবি না, আমি এখন তোকে বোতলে ভরে ফেলব, কবর তুই আমাকে কিছু করতে পারবি না। তারপর হচ্ছে উনি দোয়া 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 কালমা পড়ল, পড়ার পর হচ্ছে ও পড়ার পর মানে ওনা যাইতেছে না, একবার মানে বলতেছে যে আমি চলে গেছি চলে গেছি, এই বলে চলে গেছি। কিছুক্ষণ জ্ঞানটা ফিরে আসে, আবার আগের মতো আসর করে, আবার আগের মতো আসর করে, মানে এমন অনেকবার হইতেছিল। তারপর ওই আন্টি বলতেছে যে তুই কি মজা করিস ওর সাথে, ওকে তুই ছেড়ে দে, অন্যথায় হচ্ছে তোকে আমি মেরে বোতলে ভরে ফেলব। তারপর ওনারা বলতেছে যে ও জিনটা বলতেছে যে না আমি ছাড়বো না। পরে উনি অনেক দোয়া কালমা পড়ার পর চাপ দেওয়ার পরে তারপর হচ্ছে যে ঠিক আছে আমি যাব, যাব বলে পরে বলছে মানে একটা পরে বলতেছে যে তুই কি কি নিয়ে আমাকে একটা ঝাড়ু দে। পরে ওর মুখে ঝাড়ু দিয়া মানে হচ্ছে দশ হাত বা বিশ হাত দূরে গিয়েছে, যাওয়ার পর মানে ও জ্ঞান ফিরে মাটিতে পড়ে গেছে, মানে উঠানের ভিতরে পড়ে গেছে। উঠানের ভিতরে পড়ে যাওয়ার পর তারপর ওনাকে ঘরে নিয়ে আসা হয় মামাতো বোনটাকে। ঘরে নিয়ে আসার পর মামাতো বোন হচ্ছে ঘরে আসার পর কিছুক্ষণ পরে আবার আসর করে, কিছুক্ষণ পরে মামাতো বোনকে আবার আসর করে। তারপর এবার গিয়ে উনি তো আরো ভালো করে করতেছে না, তুই ওকে ডিস্টার্ব করতেছিস, ওকে তুই ছেড়ে দে, অন্যথায় তোরে ভরে ফেলবো বোতলে। পরে ওই জিনটা বলতেছে আমি ওকে ছাড়বো না, তুই যদি আমাকে ভরে ফেলিস তাহলে আমার বন্ধুরা তোর মেয়েকে ওর মেয়েকে মেরে ফেলবে। তারপর ওই আন্টি বলতেছে ওকে কিছুই করতে পারবি না, তোরা ওকে কিছুই করতে পারবি না, আমি তো ওর সবাইকে বোতলে ভরে ফেলবো। তারপর আচ্ছা ওনাকে আরো উনি আরো ঝাড়ফুঁক দেওয়ার পর উনি চলে যায়, মামাইর কাছ থেকে চলে যায়। আর হচ্ছে এখন মামা তো বোনের কাছে চলে যায় না, মানে একবার একবার যায় তারপর হচ্ছে আবার রিয়াকশন করে, একবার যায় আবার রিয়াকশন করে। পরবর্তীতে উনি ভালো করে ঝাড়ফুঁক দেওয়ার পর পরে হচ্ছে যেই ইয়ার থেকে যে খাল থেকে গোসল করছিল, মানে যে খাল থেকে ওনাকে ওই জিনটা আশ্রয় করছে ওই খালের মুখ পর্যন্ত গিয়া তারপর আর কি ওকে ঝাড়ু নিয়ে গেছে মুখে নিয়ে, ওখানে যাওয়ার পর জ্ঞান ফিরে আসছে। তারপর হচ্ছে উনি পরবর্তীকালে মানে পরের দিন আর কি তাবিজ টাবিজ দিয়েছেন। দেওয়ার পর হচ্ছে ওনারা চট্টগ্রাম চলে গেছে, আর হচ্ছে সমস্যা হয়নি। এটা ছিল আমার প্রথম গল্প। আমি এখন আমার দ্বিতীয় গল্পটি বলবো। এই গল্পটি হচ্ছে আমার একটা ভাইয়ার সাথে ঘটছে। তো আমার ভাইয়া হচ্ছে যখন ক্লাস ফোরে পড়ে, তো তখন হচ্ছে মানে আমার এটা চাস্ত ভাই, তো ওনার বাবা মারা যায় আর কি, তো উনি পড়ালেখা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে হচ্ছে মানে কাজ করে, টিলারের কাজ করে, মানে গ্রামে চাষ জমি চাষ করে আর কি। তো তো একদিন হচ্ছে অনেক মানে অনেকগুলা কাজ আসে, তো উনি দিনে করছে তো করছে, তারপরে রাত্রেও উনি করবে। তো যখন রাত্রে করতে যাই, তো রাত্রে জমি চাষ করতেছে করতেছে করতেছে, তো অনেক অন্ধ করতেছে, তো পাশে একটা বাগান ছিল, আর হচ্ছে ওই বাগানে একটা বড় একটা বাঁশ ঝাড় ছিল। তো উনি করতেছে, ওনা হচ্ছে মনে ততটা ভয় নেই, মানে উনি অনেক সাহসী। তো বাঁশ ঝাড় উনি দেখতেছে যে বাঁশ ঝাড় এমন ভাবে নড়তেছে মানে একদম মাটির সাথে নুয়ে যাইতেছে। তো মানে উনি এগুলা কিছু একটা কিছু বোঝে, তো উনি বলতেছে দেখো তোমরা আমাকে মাফ করে দাও, আমি তো আমি 10 মিনিটের মধ্যে আমার কাজটা সেরে আমি চলে যাচ্ছি, তোমরা আমাকে কিছু করো না। তারপর উনি দেখতেছেন না ওরা থামতেছে না, তারপর উনি তাড়াতাড়ি চলে যায়, মানে তাড়াতাড়ি ওর টিলার নিয়ে তো রাস্তার দিকে খুঁজতে চায়। তো রাস্তার দিকে ওঠে, রাস্তায় ওঠার পরে যখন রাস্তায় ওঠে তখন আর কোনো মানে বাড়ির দিকে ফিরবে, তো বাড়ির যাওয়ার কোনো রাস্তা দেখে না, দেখে অনেকগুলো রাস্তা। তো তারপর উনি ওখানে দাঁড়ায়, দাঁড়ানোর পর মানে কিছুক্ষণ পরে হচ্ছে মানে একটা মানে মহিলার একটা মেয়ের শুরুতে একটা মানে একজন জিন আসবে, জিন হবে, জিন বা পরি আসে। আসার পর তো উনি তো বুঝতে পারছে যে এগুলা জিন পরি, তো উনি হচ্ছে তিনি মানে আমাদের মুরব্বীরা বলতো যে যখন জিন পরি আশেপাশে থাকে তখন তাদেরকে মানে যদি উল্টাপাল্টা বকা দেওয়া হয় তখন হচ্ছে ওরা চলে যায়। তারপর উনি হচ্ছে উল্টাপাল্টা যা মুখে আসছে তা বলছে, তারপর এ চলে গেছে। তো 10 মিনিটের মতো, তো কিছুক্ষণ পরে আবার হচ্ছে ছাগলের শুরুতে আসছে। পরে উনি বলতেছে তোকে আমি মেরে ফেলবো, তুই একবার মেয়ের শুরুতে আসিস আবার ছাগলের শুরুতে আসিস। পরে উনি গিয়েছে, ওনার কাছে গিয়া ছাগলের শিং আছে, ওই শিং বেছে দেয়া উনি আশ্বাস দিছে, ধরে উঠে দেয়া আশ্বাস দিছে। তারপর হচ্ছে উনি দোয়া কামা পড়তেছিল, তারপর মানে হচ্ছে ছাগলটাও চলে গেছে। কিছুক্ষণ পরে তো উনি হচ্ছে আর মানে কিছু বুঝতে পারতেছে না যে আমার সাথে কি মানে উনি কিছু বুঝতে পারতেছে না এখন এবার কিভাবে বাড়িতে যাবে। তারপর উনি বাড়ির দিকে রওনা হয়ে রাস্তা তো পাইতেছে না। কিছুক্ষণ যাওয়ার পরে মানে একটু হাঁটে, 2-3 পাও হাঁটার পরে দেখে ওনার চাচা। তো উনি বলতেছে যে মানে চাচা তোর তো আমি এবারকে মেরে ফেলবো, তুই একবার আসিস মেয়ের শ্রুতি আর একবার ছাগলের শ্রুতি, এখন আমার চাচার শ্রুতি। তো ওনার চাচা বলতেছে যে আমি সত্যি তোর চাচা। তারপর ওই ভাইয়া বলতেছে যে তুই যদি চাচা হয়ে আমার চাচা হয়ে থাকিস তাহলে তুই আমাকে মানে আগুন ধরে একটা বিড়ি ধরে দে। তারপর হচ্ছে ও ভাইয়াকে বিড়ি একটা বিড়ি ধরে দেয়, তো ভাইয়া বিড়িটা মানে আগুন ধরে দিলে পরে হচ্ছে উনি বেহুশ হয়ে পড়ে যায়। পরে বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর তারপর ওনাকে বাড়িতে নিয়ে যায়, ওনার চাচা বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর তারপর হচ্ছে ওনার পরের দিন একটা হুজুরের কাছে নেয়, তো হুজুরে ওনাকে ঝাড়ফুঁক দেয়, তাবিজ টাবিজ দেয়, বলতেছে যে তোমার ভাগ্য ভালো তোমাকে ওরা কিছু করতে পারে নাই, তুমি এবারও মতো বেঁচে গিয়েছ, আর কখনো মাগরিবের পরে গিয়া হচ্ছে টিলা চালাবা না। তারপর বলছে ঠিক আছে, তারপর থেকে আর উনি আর কখনো মাগরিবের পরে হচ্ছে মানে কাজ করতে যায়নি, টিলা চালায়নি, আর ওনার সাথে এরকম আর কোনো ঘটনা ঘটেনি। এ ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার তৃতীয় ঘটনাটি বলবো। এই ঘটনাটি ঘটেছে আমার সাথে। ঘটনা হলো 2021 সালে হচ্ছে করোনার কারণে মাদ্রাসা বন্ধ থাকে, যখন আমি হচ্ছে হেফজুর প্রথম বর্ষ পড়ি। তো আমি বাড়িতে চলে আসি, বাড়িতে চলে আসার পর আমি কয়েকদিন হচ্ছে বাড়িতে ছিলাম। তারপর আমার মামা আমাকে বলতেছিল যে তুই বাড়ির থেকে কী করবি, তুই আমাদের বাড়িতে আসে পর। তারপর হচ্ছে আমি মানে রমজান মাস মামাদের বাড়িতে থাকি। তো থাকার পরে হচ্ছে আমার মামার আবার অভ্যাস কি, মামা হচ্ছে মাগরিবের পর ইফতার করে বাজারে চলে যায়, তো আমি আবার একা, সাথে একটা মামাতো ভাই ছিল, তো মানে মসজিদে যাইতো না, তো আমি একাই এসে তারাই পড়তে যাইতাম। তো আমি যেতে একা যাই, তো তখন আছে আমার মেজো মামা আমার কাছে আমাকে একটা লাইট দেয়, তারপর যে মসজিদে যাওয়ার জন্য। আমি প্রত্যেকদিন যেতাম, তো মানে ওখানে প্রত্যেকদিন যেতাম, কোনো সমস্যা হইতো না। আমার নানা বাড়ির পাশেই হচ্ছে কবরস্থান ছিল, আমাদের যে নানা বাড়ির পারিবারিক কবরস্থান ছিল। তো ওখানে আমরা আমার মা খালাদের কাছ থেকে শুনেছি যে ওখানে অনেক মানে জিন টিন থাকে, কিন্তু ওরা ভালো, ওরা কারো ক্ষতি করে না। এই জন্য আর কি আমি দোয়া পড়ে যাইতাম, সমস্যা হতো না। তো একদিন মানে হচ্ছে আমি হচ্ছে তো মানে মনের ভুলে হচ্ছে হয়তো দোয়াটা পড়তে পারি নাই। তো আমি আমি আমার লাইটটা নিয়ে যাইতেছি, তো লাইটটা মারছি, লাইটটা মারার পর মানে আমার লাইটের শেষ যেখানে মানে ওখানে একটা বাঁশ যার, তো ওই বাঁশ যারে ওখানে দেখি আমি যাই সাদা পোশাক পরিহিত মানে একজন ব্যক্তি, পাখি টাকি পরা লম্বা দেহের। তখন তো আমি মানে দূর থেকে একটু আফসা আফসা লাগছে, কিন্তু আমি সে একটু ভয় পাইছি, ভয় পা। তারপর আমি যখন যাইতে যেতে আস্তে আস্তে যখন ইয়ে পর্যন্ত গেলাম, বাস যাওয়া পর্যন্ত গেলাম, তখন হচ্ছে আমার লাইটটা অফ হয়ে গেছে। তো ভাইয়া লাইটটা যখন অফ হয়ে যায় তখন হচ্ছে আমি একটু ভয় পাই যে আমার লাইটটা অফ হয়ে গেছে কেন। লাইটটা এ ভয় পাই আমি সে একটা দৌড় দিই, দৌড় দেওয়ার পর মানে আমার হচ্ছে একটা নানার সাথে দেখা হয়। তো আমি নানাকে বললাম যে নানা এরকম এরকম আমার সাথে হয়েছে। পরে নানা বলতেছে আচ্ছা সমস্যা নেই, তুমি আমার সাথে চলো মসজিদে। পরে মসজিদে নামাজ টামাজ পড়লাম, নামাজ পড়ার পরে তারপরে একা মামাকে বললো যে দেখো ওর সাথে তো এমন এমন হয়েছে, তোমরা হচ্ছে ও হুজুরের কাছে একটু নিয়ে যাও। পরে যখন মসজিদের কাছে নিয়ে যাওয়ার পর মসজিদে মানে আমাকে তো দোয়াটা পড়া ফু দেয়, আর পরে বলছে বাসায় নিয়ে যান, বেশি সমস্যা হবে না। তারপর হচ্ছে আমি বাসায় চলে যাই, বাসায় যাওয়ার পর হচ্ছে মামাকে আমাকে হচ্ছে গোসল টোসল করায়া তারপরে বাসায় নেয়া। পরে খাবার টাবার খাওয়ার পর মানে আমি হচ্ছে বমি করে ফেলি। তো এই জন্য আর কি আমার মামা একটু ভয় পায় যে কি হয়েছে, ছেলেটা বমি করলো কেন, কোনো একটা সমস্যা তো হয়েছে, ওকে আজকে রাতে তুমি সাবধানে থেকেও বাহিরে টাহে যাও না। তো রাত্রে হচ্ছে আমি ঘুমিয়ে যাওয়ার পর তারপর আমার মানে রাত্রেবেলা হচ্ছে আমার ওয়াশরুমের জরুরত হয়, প্রয়োজন হয়। তখন আমি হচ্ছে গ্রামের সাধারণত ওয়াশরুমগুলো একটু বাড়ি থেকে দূরে হয়, তো আমি হচ্ছে ওয়াশরুমে যাওয়ার পর মানে যখন বাইর হই তো আমি মানে আমার চোখটা দৃষ্টিটা হচ্ছে ওই বাঁশঝাড়ের দিকে পড়ে। তো আমি দেখতেছি যে ওই বাঁশঝাড়ের দিকে মানে বাঁশঝাড়ের আমি আগে যেইটা দেখছিলাম যে সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি, এখনো দেখি সেই লোকটাই ওখানে দাঁড়ায় আছে। ওনার সাথে আর আশেপাশে কিছু আছে, মানে ওদের হচ্ছে মানে অনেক এত বড়, মানে ওদের শুধু পাগুলা দেখা যায়, পা দেখা যায়, কিন্তু পায়ে আঙুল টাঙ্গুল কিছু দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে তো আমি তো অনেক ভয় পাই, তাড়াতাড়ি হচ্ছে বাসার ভিতর ঢুকে যাওয়ার পর তারপর আমার মামা পর ঘুমিয়ে যাই। সকালবেলা ওঠার পর মামার কাছে বলি যে মামা এরকম হয়েছে। তারপর দিন মামা হচ্ছে আমাকে একটা খনকার কাছে নিয়ে যায়, খনকার হচ্ছে আমাকে তাবিজ টাবিজ দেয়। তারপর বলছে যে তুমি রাত্রেবেলা বেশি একা বাইর হয়েও না, আচ্ছা ঠিক আছে। তখন আমি আর বেশি বাইর হইতাম না, আর তারপর থেকে আমার সাথে এরকম আর ঘটনা ঘটেনি। এটা ছিল আমার তৃতীয় গল্প। আমি এখন আমার চতুর্থ গল্প এবং শেষ গল্পটি বলছি। এই গল্পটি আমি আমার একটা বন্ধুর কাছ থেকে কালেক্ট করছি। এই গল্পটা ওর ভাইয়ার সাথে ঘটছে। তো ওর ভাইয়া হচ্ছে ড্রাইভারি করতো, অ্যাম্বুলেন্স চালাইতো। তো আছে আরো 6-7 বছর আগে তো ঘটনাটি। তো একবার হচ্ছে উনি ঢাকা মেডিকেল হাসপাতালে ওখানে থেকে একটা কল আসছে যে একটা লাশ মমিশিং নেওয়া লাগবে। তো তারপর উনি গিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালে, যাওয়ার পর ফোন দিচ্ছে ওনাদেরকে। ওনারা ফোন দেওয়ার পর যারা ফোন ওনারা আসছে, আসা লাশ নিয়ে যাইতেছে মমিশিংয়ে রওনা হয়েছে। মমিশিংয়ে রওনা হওয়ার পর হচ্ছে প্রায় ঢাকা পেরিয়ে হচ্ছে মমিশিংতে ঢুকে গেছে। ঢুকে তখন হচ্ছে মনে হয় প্রায় দুইটা বাজে, কোনো দোকান পাট খোলা নেই, একটা চায়ের দোকান খোলা ছিল। তো উনি না যে হেল্পার ছিল, হেল্পারে বলতেছে চল আমরা হচ্ছে চাটা খাই। তো ওনারা নামলো, নামে বলতেছে যা ওই লাশের সাথে যে লোকগুলো আছে ওদেরকেও নিয়ে আস, ওদের হয়তো মন খারাপ, তো চাটা খাইলে একটু মনটা ভালো হবে। তারপর ওই হেল্পার ওদেরকে ডাকতে যায়, গিয়া দেখে যে ওই লোকগুলো নাই, লাশটাও নেই। তো ও তো অনেক ভয় পেয়ে যায়, গিয়ে বলতেছে উনি ওনার ভাইয়ের কাছে আসে বলতেছে যে উস্তাদ ওখানে তো লাশও নাই লোকও নেই। ওই ভাইয়া ওকে ঝাড়ি দিয়ে বলতেছে তেবড়া তুই ঘুমে চোখে কি নাকি দেখছিস, আর ভালো করে যা দেখি আমি আমার সাথে চল। পরে গিয়া দেখে যে উনি গিয়া দেখে আসলেই ওই লোক লাশটাও নাই লোকটাও নেই। ফোন তো অনেক ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যাওয়ার পর তারপর হচ্ছে ওনারা আবার ঢাকার দিকে ব্যাগ দেয়, ঢাকায় ব্যাগ দেওয়ার পর হচ্ছে কিছু দূর আসে, আসার পর সে রাস্তায় মানে একটা লোক গাড়িটা থামায়, পরে গাড়িটা থামানোর পর দেখতেছে যে ওই লোকগুলাই যারা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ থেকে ওনাদেরকে মানে ভাড়া নিছিল ওই লোকগুলাই আবার। পরে বলতেছে ঢাকা যাওয়া যাবে, পরে উনি তো ভয় পেয়ে গেছে যে ওরা কারা, কি হইতেছে আমার সাথে আমি তো বুঝতেছি না। তারপর উনি হচ্ছে চলে যায়, ঢাকার দিকে রওনা দেয়, ঢাকায় রওনা দেওয়ার পর হচ্ছে কিছু দূর যায়, কিছু দূর যাওয়ার পর তারপর দেখে যে ওই লাশটাই হচ্ছে একটা গাছের উপর ঝুলানো, যে লাশটা হচ্ছে উনি ঢাকা মেডিকেল কলেজ থেকে নিয়ে এসেছিল ওই লাশটাই একটা গাছের উপর ঝুলানো, দূরে তাকায় দেখে গাছের উপর ঝুলানো। তো এখন তো উনি আরো বেশি ভয় পেয়ে যায়, উনি ভয় পেয়ে যাওয়ার পর তারপর যে গ্রামের লোক আছে তাদেরকে ডাকে, ডেকে তারপর ওই ওনাদেরকে ওই লাশটাকে নিচে নামায়, নিচে নামাইতে মানে উঠবে তখন দেখে লাশটা উদাও, নিচে লাশটা উঠবে তখন দেখে লাশটা উদাও। তখন হচ্ছে ওনারা অনেক ভয় পেয়ে ঢাকার দিকে রওনা হয়, ঢাকায় রওনা হওয়ার পর পরে হচ্ছে বাড়িতে আসে, আসার পর উনি যখন রাত্রে ঘুমায় মানে বাসে যখন আসে তখন হচ্ছে 4টা বাজে, মানে এখনো তখন হচ্ছে এখন আর ফজর আজান দেয়নি শেষ রাতের দিকে। তো উনি যখন মানে আইসা হচ্ছে অনেক ক্লান্ত, বাসায় রেস্ট নেয়, রেস্ট নিতে বাসায় যখন রেস্ট নেয় তখন মানে ওনাকে মানে যখন ঘুমাতে যায় ঘুমিয়ে উনি ঘুমিয়ে পড়ে, ঘুমের মধ্যে ওনাকে হচ্ছে বলাতেছে তুই আজকে বেঁচে গেছিস সামান্য কারণে, তো ভাগ্যটা ভালো। তারপর উনি পরের দিন হচ্ছে ইয়ার কাছে যায়, কবিরাজের কাছে যায়, কবিরাজের কাছে যাওয়ার পর তারপরে কবিরাজ বলতেছে যে অনেক দুষ্ট একটা জিন ছিল, তোমার ভাগ্যটা ভালো তুমি বেঁচে গিয়েছ। তারপর ওনাকে তাবিজ টাবিজ দেয়, তাবিজ টাবিজ দেওয়ার পর কিছু পানি পড়া দেয়, বলতেছে যে তুমি এগুলা তোমার সাথে রাখবা, কখনো এগুলা খুলবা না, আর সবসময় নামাজ টামাজ পড়বা। তারপর হচ্ছে উনি এগুলা রাখে, কিছু নিয়মকানুন দেয়, আমল দেয়, তো উনি আমলগুলো করে। তারপর তাকে মানে উনি ওনার সাথে সব ঘটনা ঘটে না। এই ছিল আমার শেষ গল্প।
অল রাইট, সো সাব্বির ছিলেন আমাদের আজকে দ্বিতীয় গেস্ট এবং মোহাম্মদপুর থেকে ছিল সাব্বির। সো সাব্বির অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা, এবং আগামী কোন না কোন একটা এপিসোডে আবারও হয়তোবা দেখা হয়ে গেলে দেখা হয়ে যেতেও পারে। থ্যাংক ইউ সো মাচ। এবং একই সঙ্গে আপনাকেও সেম মেসেজটা দিতে চাই, আপনি মাদ্রাসার স্টুডেন্ট হতে পারেন, স্কুল স্টুডেন্ট, কলেজ, ইউনিভার্সিটি, কিংবা আপনি যে কোনো প্রফেশনের একজন মানুষ হতে পারেন, একজন ব্যাংকার, একজন হাউস ওয়াইফ, একজন ব্যবসায়ী, কিংবা আপাতত আপনি কিছু করছেন না, কোনো প্রবলেম নেই, বাট আপনার কাছে কিছু ঘটনা আছে, প্লিজ ওয়েলকাম। সো আমরা এই মানুষগুলোকে চাই যারা আসলে স্টুডিওতে বসে তাদের ঘটনাগুলো শেয়ার করতে পারবেন। এবং ডেফিনেটলি যদি আপনি পরের পর্বে আসতে চান তার জন্য যেটা করতে হবে, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন 2696969 SMS টা আবার পাঠাবেন, এবং SMS টা যে নাম্বারটা পাঠাবেন নাম্বারটা আবার রিপিট করছি 2-6-9-6-9 খুবই সহজ। শিকদার ভাই আছেন আমাদের সাথে এবং তিনি যেটা বলছেন মিরপুর থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এদিকে সাভার থেকে আছেন আমাদের সাথে এই মুহূর্তে মৌনতা, এবং মৌনতা যেটা বলছিলেন সেটা হচ্ছে যে তাদের বাড়িতেও আগে বেশ কিছু অদ্ভুত জিনিস হতো, টিনের চালে কে যেন শব্দ করত, মানুষ হাঁটছে এরকম শব্দ শোনা যেত, বাট পরের দিন যেটা দেখা যেত যে টিনের চালে কোনো কিছুর অস্তিত্ব বা টিনের চালে কোন রকম ধরনের ড্যামেজও তারা খুঁজে পেত না। আছেন আমাদের সাথে এই মুহূর্তে অদিতি, থ্যাংক ইউ সো মাচ অদিতি। ছিলেন জ্যোতি, থ্যাংক ইউ সো মাচ অদিতি এবং জ্যোতি, তারা দুই বোন, বাহ চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি, যেমনটা হচ্ছে আছেন আমাদের সাথে ফয়সাল, এবং শুনছেন তিনি মানিকগঞ্জ থেকে তিনি আছেন, মানিকগঞ্জ সিংগাইট থেকে তিনি দেখছেন এই মুহূর্তে, এবং যেটা বলছেন যে তাদের বাসার পাশে একটা কবরস্থান রয়েছে, সেই কবরস্থানের রাস্তায় প্রায় সময় একজন বৃদ্ধাকে দেখা যায় এবং বৃদ্ধা ক্রমাগত কান্না করতে থাকে। ওকে, সো এইটার মানে ব্যাখ্যা বা কারণ তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, শুধু এতটুকু বলতে পারি যে কখনো কখনো শোনা যায় যে শ্মশানঘাট, কবরস্থান, বা যদি বলি যে যেটা খ্রিস্টান কবরস্থান যেটা যে ক্ষেত্রে বলা হয় যে এই জায়গাগুলোতে কখনো কখনো এর আশপাশে কিছু কিছু ঘটনা ঘটলে ঘটতেও পারে। আবার অনেক ক্ষেত্রে আমরা যেটা জানি যে কবরস্থান সবচেয়ে হোলি প্লেস মানে পবিত্র জায়গা, সো বেশ কিছু কনফিউশন থেকে যায়। সো এই ব্যাপারে মন্তব্য করতে চাই না, বাট প্রতিনিয়ত তো ঘটছে, কোথাও না কোথাও তো কিছু না কিছু তো ঘটছে। অ্যান্ড আরো বেশ কিছু এসএমএস অ্যান্ড কমেন্ট, বাট রাইট নাও যেটা করবো আমরা ছোট্ট বিরতি নেব, এবং বিরতির পর যখন ফিরছি আজকের অনুষ্ঠানের সর্বশেষ যিনি অতিথি তাকে নিয়ে ফিরবো, এবং একটা চমক কিন্তু অপেক্ষা করছে। চমকটা যদি বলি সেটা হচ্ছে যে আমরা সাধারণত যেটা হয় যে টিনেজাররা কিন্তু এখানে এসে থাকেন প্রচুর পরিমাণে, মাদ্রাসা স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, যেমন আজকে জাওয়াত তাসিন ছিল, সাব্বির ছিল, বাট একটা ডিফারেন্ট রকম কেমিও আপনি দেখতে পারবেন নেক্সট গেস্ট যখন আসবেন। সো অপেক্ষায় থাকুন, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। সো বাংলাদেশের একমাত্র স্বনির্ভর বিস্কুট প্রাণ পটাটা, যেটা খেতে খুবই ইয়াম্মি, খুবই টেস্টি। সো যারা এখন পর্যন্ত ট্রাই করেন নাই, ট্রাই করবেন প্রাণ পটাটা। আর ইন দ্য মিনটাইম নিচ্ছি ছোট্টটা বিরতি, বিরতির ওপারে আবারও ফিরছে অপূর্ব শুধুমাত্র আপনার জন্য।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning it twist hero prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning it twist hero prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
ওয়েলকাম ব্যাক, শুনছেন আপনি ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। চিপস না বিস্কিট, বিস্কিট নাকি চিপস, মজারই কনফিউশন চলছে বাংলাদেশের এক নম্বর স্বনির্ভর বিস্কুট প্রাণ পটাটা নিয়ে। তো আমার কাছেও কিন্তু ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে, কখনো চিপস মনে হয়, কখনো বিস্কিট মনে হয়। সো যেটা ট্রাই করতে পারেন, ইন দ্য মিন টাইম প্রাণ পটাটা খেতে খেতে আপনি আমাদের সঙ্গে থাকতে পারেন। একটু আগেই যে ব্যাপারটা বলছিলাম যে একটা সারপ্রাইজ ওয়েট করছে, এবং আজকে অলরেডি দুজন গেস্ট ছিল, দুজনের টিনেজার। সো নেক্সট যে গেস্ট এবং সর্বশেষ যিনি অতিথি, সো তার সাথে আমার যখন ওভার দ্য ফোন কথা হয় এবং আমাদের টিম ভূত স্টুডিওর সাথে কথা হয়, আমরা একটু কনফিউজ ছিলাম যে আদৌ কি তিনি আসতে পারবেন, এবং অবশেষে তিনি আজকে এসেছেন এবং তার ঘটনাগুলো তিনি শেয়ার করবেন, যখন তখন বুঝতে পারবেন যে কেন আসলে আমি এই কথাগুলো বারবার বলছি। বাট তার আগে একটু দেখতে চাই যে কে কে বা কারা কারা আছেন আমাদের সাথে আরো একটাবার, যেমনটা facebook.com/jagofm, এখানে যখন আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, কমেন্ট প্যানেলটা একটু দেখতে চাই যে কে কে বা কারা কারা আমাদের সঙ্গে আছেন ইন দ্য মিন টাইম। পার্থ বলছেন, তিনি শুনছেন এই মুহূর্তে এবং আছেন আমাদের সাথে শুভ হামিম। হাই শুভ, ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য শো। আছেন আমাদের সাথে রাহুল, দেখতে পাচ্ছি আরো অনেক অনেকগুলো বন্ধুকে, যেমনটা প্রিন্স বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে খিলগাঁও থেকে। ফারুক ভাই আছেন আমাদের সাথে, সাগর, সাগর খান তিনি বলছেন যে ভাইয়া কাইন্ডলি তুমি তোমার ইনবক্সটা চেক দিও। অবশ্যই আমি আমার ইনবক্সটা চেক দিব। সেম একইভাবে facebook.com/apurbo.fm দিস ইজ মাই পেজ। তো যারা যারা এই মুহূর্তে ফেসবুকে আমাকে খুঁজে পেতে চাও, খুব সহজে কিন্তু একটা ক্লিকে আমাকে খুঁজে পেতে পারো। সর্বশেষ যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হব এবং তার কাছ থেকেও একের পর এক বেশ কিছু ঘটনা শুনব। সালামু আলাইকুম, কি নাম আপনার? নাম পরিচয় দিয়ে তারপরে একের পর এক আপনার কাছ থেকে দুর্দান্ত রকম ঘটনাগুলো শুনতে চাই।
আসসালামু আলাইকুম, আমি ফকির মোহাম্মদ আলী, মুন্সিগঞ্জ বিক্রমপুর টঙ্গিবাড়ি থানা থেকে এসেছি কিছু গল্প বলার জন্য। আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুর টঙ্গিবাড়ি থানার একটি ঘটনা, গত সপ্তাহের আগের সপ্তাহে একটি মেয়ে মাদ্রাসা পড়ালেখা করে, তো উনি মাদ্রাসা থেকে বহুদিন যাবৎ যাতায়াত করতেছে, মাদ্রাসায় পড়ালেখা করতেছে, যাইতেছে আসতেছে, মাঝে মাঝে মেয়েটার একটু মাথা ব্যথা করে, তো মাথা ব্যথা করে ওনার গার্জিয়ানকে জানাইছে। জানানোর পরে গার্জিয়ানরা আপনার বড় বড় ডাক্তার, বড় বড় মাওলানা বা আরো লোকজন সবাইকে এই মেয়েটার মাথা ব্যথার ব্যাপারটা জানাইছে। জানালে তারপরে মনে করেন এই মাথা ব্যথা কোনো ভাজি কমে না, প্রায় 1.5 লক্ষ টাকার মতো ডাক্তারের পাশে নষ্ট করে দিছে। নষ্ট করার পরে কিছুদিন পরে হঠাৎ এক লোক তাকে বলছে যে মেয়েটার যখন এরকম অবস্থা তাই তোমরা একজন কবিরাজের কাছে যাও। তখন তারা কবিরাজ বিশ্বাসই করে না, কেন মাদ্রাসার মেয়ে, তো এই জন্য কবিরাজ ওনারা বিশ্বাস করে না। আর বিশ্বাস করার কথাও না, কারণ আমরা যে কবিরাজ, আমরা যার যার স্বার্থের জন্য কবিরাজি করি, কিন্তু মানুষের কল্যাণে তো কোনো কাজ করি না। যার দরুন ওনারা আমাদেরকে বিশ্বাস করে না। যাই হোক, তারপরে আমার কাছে নিয়ে আসলো মেয়ের মা, মেয়ের আব্বা, মেয়ের এক চাচা, গ্রামবাসী দুজন, একজন ওয়ার্ড মেম্বার, তারা এক ওজন নিয়ে আসছে। আসার পরে আমি মেয়েটাকে ঘরের দরজায়, আমার ঘরের দরজায় বা ঘরে ঢোকার টাইমে আমি ওর মেয়েটার চেহারাটার দিকে ফলো করছি। ফলো করাতে মেয়েটার মনে করেন ফাল উঠতে গেছে, জিকির করতেছে, আবার কোরআনের আয়াত পড়তেছে, এই অবস্থায় মেয়েটা আছে। তখন আমার ঘরে ঢোকার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কে, এই মেয়েটার সাথে কোথায় থেকে আসছো, কি ব্যাপার? তখন বলল যে আমি ওই মাদ্রাসার পিছনেই থাকি, আমি ওর সাথে জয়েন হওয়ার জন্য বহুদিন যাবৎ চেষ্টা করতেছি, পারতেছি না। তাই গত সপ্তাহের আগের সপ্তাহে আমি ওরে রাস্তায় একা পাইয়া ওর সাথে আমি শোয়া রয়েছি। এই জন্য যাতে ওর মা বাপ বা ইমাম সাহেবরা কেউ যেন ধরতে না পারে, এই জন্য আমি ওর মাথা ব্যথা দিয়ে রাখছি। মাথায় বিষ উঠবে তখন হো অজ্ঞান হইয়া পইরা চিকরা বাক্রা করবে। এই যে এই অবস্থা কইরা আজ বহুদিন যাবৎ এই মেয়েটার উপরে এই জিনটায় এই অবস্থা করতেছি, এবং রাত্রে মেয়েটাকে ঘুমাইতে দেয় না। সারা রাত্র যেমন স্বামী স্ত্রী যে কাজ করে, এই মেয়েটার সাথে ওই জিনটা ঠিক ওরকম ব্যবহার করছে রাত্রে। তখন আমি জিনটাকে ওখানে আটকাইলাম। আটকাইলাম কিভাবে? যেমন আমাদের কাছে কিছু বিদ্যা আছে এদিক সেদিক, প্রথম বিদ্যা চাইলা ওর হাতটা একটা হাতে কুণ্ডলে দিলাম ডাইন হাতে, দ্বিতীয়বার দিলাম কুণ্ডলি একটা বাম হাতে, তারপর দিলাম আপনার ডাইন পায়ে, তারপর দিছি বাম পায়ে, দিয়া তারপর ওর মাথাটায় একটা কুণ্ডলি দিলাম। যেমন কুণ্ডলীটা দিতে হলে আমাদের অন্যরকম কতগুলো বিদ্যা আছে সেগুলো লাগে, আর যদি ধর্ম বিধান মোতাবেক দিতে যাই তাহলে মনে করেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জালাল্লাজি মান জালাল্লাজি ইয়া শাফাহু ইন্দাহু ইল্লা বিইজনি ইয়া লামু মা বাইনা আইদিহিম মা খালফাহু ওয়া হুয়া আল আলিউল আজিম লা ইকরাহা ফিদ দিনি কাত্তা বাইনা রুজদু মিনাল গাইবে। এই পর্যন্ত পয়রা, এরপরে পড়ছি সুরে ফালাক, এরপর পড়ছি কুলফাল্লা, তারপর পড়ছি কুলিয়াল কাফিরুনা। এগুলো তো আপনারা জানেন। এই যে এই কয়টা দিয়া, তারপরে মাথার কুণ্ডলিটা দিয়া কি ধর্মবিধান মোতাবেক যাওয়ার পরে ওর সাথে আমার সাথে টক্কর চলছে এখন। ওখানে বৈশা থেকে আমার সামনেই বলে যে আমি ওরে বিয়ে করছি, আমি ওরে ছাড়ব না, তুই যত চেষ্টা করস আমার তন ওরে ছুটে নিতে পারবি না বা আমারে অর্থনীতা খেলে দিতে পারবি না। এখন আমাকে বলছে তোর জান বাঁচেনি, এটা তুই দেখ। এলা বুঝেন যে ওর ক্ষমতাটা কত বড় দেখেছি। তখন আমি কি করব, তখন আমি আমার সাথের এক লোকের বললাম যে তুমি একটা কাজ করো, কি অমুকের বাড়িতে একটা ডালিম গাছ আছে, আঙ্গুলের মতো মোটা দিকে একটা ডালিমের ঠালা কাটতে হয় এক থেকে সোয়াত, সোয়াতে নিচে হইলে আর হবে না। তখন উনি রাত করে যাইয়া ওই ঠালাটা কাটতে আনল, আনার পরে আমি ঠালাটার মধ্যে ইসমে আজম আছে আমাদের কাছে, আমরা সেই ইসমে আজম চাললাম, চাল্লা ঠালাটা পড়লাম, পড়ার পরে মাটির মধ্যে একটা মানুষের ছবি, মূর্তির ছবি আঁকলাম। আইকা তখন ওই দোয়াটা পড়া ওই মাটিটার মধ্যে যখন বাড়ি দিছি তখন ওর ফাল উঠতে গেছে যে আমার আর মারিস না। এরম করতে করতে আমি দেখতেছি ওর যত লোকজন আছে মাদ্রাসার, যত খারাপ ভালো জিনগুলা যা আছে সবাই আমার উঠানে হাজিরেছে। এখন আমাকে বলছে যে তুমি আর একটা বাড়ি দিবা ওর গায়ে, তা তোমার যা আছে আমরা সব পঙ্গু করে দিব। আমি বলছি ঠিক আছে, আল্লাহ যদি সহায় থাকে তাহলে তোরা কেমনি কর সেটা আমিও দেখব। এবং আমার আল্লাহ বলছে কোরআনে পরিষ্কার বাজে ডিগ্রেশন আছে, আল্লাহ বলছে যে আমার বান্দার কাছে তোর যাওয়ার কোনো ক্ষমতা নাই, তুই পারবি না আমার বান্দার সাথে। তা আমি ওই কথাটি স্মরণ করি যে আল্লাহ যদি সহায় থাকে তাহলে তো ওর মতো জিন যদি কয় বলে 50,000 আছে আমার জন্য কোনো ব্যাপার না। আমি ক্ষুদ্র একজন মানুষ, লেখাপড়া জানি না, তারপরও যতটুক আমি জানি ততটুক দিয়ে আমি আপ্রাণ চেষ্টা করি। তবে একটা জিনিস জানিয়ে রাখেন, তখন রাত্র 3টা বাজিয়া গেল, কোনো বাজি হচ্ছে না, কোনো বাজি ওকে নরম করা যাচ্ছে না। তখন 3টা বাজিয়া গেল, আমারও নামাজের টাইম হয়ে গেছে, কারণ আমার তো তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, আমার তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, তাই আমি সেই জন্য ওকে অবদা দিলাম ওই দিন। দ্বিতীয় দিন রাত্রে বসছি, বসার পরে ফিরা আবার ওকে ডাকাইছি, ডাকানোর পরে ওকে আমি বলছি কালকে তো মায়ের খাইছস, আজকে তুই আপোষে জাগা, এই মেয়েটা ছেড়ে দিয়ে আপোষে জাগা, কারণ ওই তো বাচ্চা মানুষ, 12-13 বছর বয়স, আর জানে কতগুলায়। ওকে আমি সুন্দরভাবে যুক্তি দিছি, বুঝাইছি, না ও মানে না, ও কয় আমি ওরে বিয়া করছি, আমি ওরে ছেড়ে যাব না, আর নাইলে ওরে মাইরা লামু, তোরা হাসমেশ ফস্তাবি, কানবি ওর লেগে। এখন কি করতে পারি? এখন মনে করেন আমি আরেকজনের বললাম একটা কাজ কর, কি যে তুই একটা গজালের জোগাড় কর, গজাল, গজাল চিনেন না আপনারা, গজাল। তখন ওই লোকে গিয়ে ওনার বাড়িতে আবার ওই আরেক ঘর ঠিক করতেছে মিস্ত্রিরা, ওইখান থেকে একটা গজাল আনছে, তো গজাল আনছে মতন ওই গজালটা পইরা তারপর ওই ছেলের হাতে দিছি যে ওর ছায়াটা যেখানে পড়ব মাটির মধ্যে, একটা ওর মাথারার এই ছায়াটার মাথারের মধ্যে গজালটা চাতাটা ধরবি, দেখেও যাই করি। ওই ছেলেটা ঠিক ওই অবস্থায় করছে। করার পরে আস্তে 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 মনে করেন ওই দিন একটু নরম হইল। নরম হওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে যদি একবারে ওকে যদি একবারে বিদায় করতে না পারি তাহলে এই মেয়েটা জানলে আর টান দিবে, কারণ তো ডিরেকশন দিয়া দিছে, হয় ওরে মেরে আলাম আর নাইলে তক মেরে আলাম। তো এখন কি করতে হবে আমার, আমার তো ওরেই মারতে লাগবো। তখন আমি আবার প্রস্তুতি নিলাম। প্রস্তুতি নিয়ে কি করলাম, আমি অনেকগুলা আপনার কবজ লিখলাম। কবজ লিখে তখন ওই জিনটার নাম তো আমি আগেই লুছি, বাপের নাম লুছি, ওর নাম লুছি, সেই নামগুলা দিয়া আমি আরবির নিচে বাংলা লিখলাম সুন্দর করে সাজিয়া লেখা। তারপরে সর্ষা তেল মাইকা সুন্দর কইরা ওই নাতি জ্বালাইলাম। নাতি জ্বালা নাতির থেকে যে ধোঁয়াটা আসছে ওই ধোঁয়াটা যখন আমি ওই মেয়েটার চারিদিকে দিছি, যাওয়ার পরে এখন বলছে তুই আমার পুরালালি, তুই আমার পুরালালি। আমি কেন, তোমাকে তো আমি আগে বলছিলাম যে তুমি আপোষে যাও গা, তুমি মেয়েটারে মারবা, মেয়েটারে বিয়া করতে হুমকি দাও, আবার আমাকে মেরা লেবা। তা দেখি কে কারে মারে, কে কারে মারে দেখি আমরা। তারপরে আপনার এই কাজ করলাম, করার পরে এখন দেখি ল্যাং ছেড়ে যা পড়ে যেতে লয় দেই না, পড়তে শুয়া পড়তে লয় দেই না, বসায় রাখি, জোর জবরদস্তি করে বসায় রাখি। বসায় রেখে দ্বিতীয় কবচটি দিলাম। দেওয়ার পরে এখন বাহিরে ঠিকা ওর যত লোকজন আসিল আর অন্যান্য জিনেরা আসছে, তখন বলছে এরা বলতেছে ওরে যে তুই স্বীকার কর যে আমরা আরাম উন্নাহর কাছে, তোরা স্বীকার কর, স্বীকার করে আয়া পড়। ও স্বীকার করতেছে না, কারো কথাই মানে না। না মানাতে মনে করেন ফিরে আরেকটা কবজ লেখলাম, লেখা সেটা আপনার মাথার উপরে, সেই ধোঁয়াটা দিলাম আপনার মাথার উপরে, মাথার উপরে দিয়া মাথার চারে দাঁড়ে দিয়া যখন ধরছি এখন বলছে যে আমি যামুগা, আমি যামুগা, তারা আমার ছেড়ে দে আমি যামুগা, কুণ্ডলিগুলো খুললা দে বলতেছে। তখন আমি বেগ লোকজন বলতেছে ওজন স্বীকার করছে যাইবগা, তোকে ছেড়ে দাও যোগ্যা। আমি বলছি না এ কথায় হবে না, এখন ওরে আপনাকে কথায় আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে ও এহেন তেন ছুটটা যাইতারলে ফিরা আবার এই মেয়েটারে অত্যাচার করব, বা এই মেয়েটার বোনেরা আছে অরন্ত মাদ্রাসায় পরে ওকে ক্ষতি করব। ওরে ছাড়ার কোনো প্রয়োজনই নাই, আপনাকে আমি যা বলি আপনারা আমার কথা শোনেন। অনেক মহম মুরব্বীরা সবাই মিলে কইতেছে না ছেড়ে দাও ছেড়ে দাও, দিলাম ছাইরা মুরব্বীকে কথায়, ছাইরা দিয়া পাঠা দিলাম বাড়িতে। সকালবেলা তো আবার ফিরা মেয়ের উপরে হামলা করে বেছি, সকালবেলা পরদিন সকালে মেয়ের উপরে হামলা করে বেছি। এখন আবার কি করব, এখন মেয়ের বাড়িতেই গেলাম আমি, আমাকে ফোন করলো আমি মেয়ের বাড়িতে গেলাম, যাইয়া সব মুরব্বীকে বললাম আপনাকে কথা যে ছেড়ে দিয়া আজকে আমি ওরে ছেড়ে দিলাম, কিন্তু এই ছাইরা দেওয়াতে আজকে যে ফিরা এই ঘটনাটা ঘটাইল, এখন আপনারা ঠিক করেন কেন আপনারা মারধরি করলেন, আমার সাথে মারধরি করতে আপনাকে নিষেধ করছিলাম আপনারা মানেন নাই, তাহলে এখন আমি কি করব বলেন। এখন মাতবররা যারা যারা বলছে ছেড়ে দিতে তারা রাও করে না, কোনো কথা বলে না, তারা চুপ করে রয়েছে। অনেক চুপ করে যে তারা রইল, কিন্তু মেয়েটার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মেয়েটার দা পাইতেছে, মনে করেন মাথার ব্যথায় এমন ভাজে ব্যথা উঠে দিছে, ব্যথার ঠেলায় মেয়েটার দা পাইতেছে। এর যদি বাস্তবে যারা জীবনে না দেখছে এরা যদি দেখে তাহলে এদের অসহ্য হবে না, কারণ এদের একটা মেয়ে, এই মেয়েটার উপরে এত বড় অত্যাচার কেন হচ্ছে, এই জেনারা করছে। কিন্তু একটা জিনিস জেনে রাখেন, সেটা হল এই জিন প্রত্যেকটা মানুষের লোকই আছে, কেউ যা জায়গা ওঠে কেউ যা জায়গা ওঠে না, পেতারটা মানুষের লোকই আছে, আত্মার বেশ কম। তবে এগুলা যদি আপনারা নিজেরা এবাদতের মাধ্যমে ঠিক রাখেন তাহলে আপনাদের কোনো সমস্যা হয় না, আমি আশা করব হবে না। তবে আবার ফিরে আমি ওই মেয়েটার উপরে ফিরা ভর করলাম, কড়াইয়া এইবার কড়া করে দিছি আগুনের পোড়া, ওই কবচ পুরা ধুমা দিয়ে নাক দা দিছি, এবার মাথায় দিছি, এবার শরীরে দিছি, তিন টেকেলে একদিকে চালাইছি। চালানোর পরে এরপরে চিকেনটা খাড়ে গেছে, খাড়িয়ে কইলে আমার তো মেরে হালালি, তবে আমি ছেড়ে যামু গা, আমি আর ওর কাছে আমু না জীবনে, যদি অন্য কেউ হেতে আমার দোষ দিতে পারবি না। আমি বলছি না, কেউ আসতে পারবে না, তোর আত্মীয় স্বজন গোষ্ঠী জ্ঞাতি পোলামিয়া যা আছে কেউ আসতে পারবে না। মানুষের দিকে গরম জিনের সংখ্যা অতিরিক্ত বেশি, এটা আপনারা জানেন না, আমরা জানি, তবে একটা জিনিস জেনে রাখেন। তারপরে মেয়েটারে নিয়া তাবিজ তোমার তৈরি করলাম, করার পরে সুরে জিন সাত মবিন পড়লাম সাতবার, সাত মবিন পইরা তারপরে মনে করেন আমি ই করলাম, পানি পরে দিলাম, পানি পরে দিলাম, ওরে গোসল দেন। আসে রাত্রে আমি ওখানে থাকতে গোসল দিল, তারপরে একটা তাবিজ বইরা মেয়েটার গলায় দিলাম, কেমনে দিলাম, উল্টার উল্টা উল্টার উপর তাবিজ, কারণ চান্দির উপর ছাড়া, ওইসব বজ্রিন ছাড়াই তুললে আপনার চান্দির উপর তাবিজ লাগবে উল্টা করার, সেখানে স্বর্ণ থাকতে হবে, নাহলে সুইচ চালা লেগে যা তাবিজটা নষ্ট হয়ে যাবে। মরা মানুষ দেখতে গেলে সুইচ লাগবে, মরা মানুষ দেখতে গেলে ওই তাবিজে সুইচ লাগবে, তখন আপনার বিরাট ক্ষতি হবে, কারণ আমরা বহুত কষ্ট করি একটা রুগীর পাশে, আমরা বিরাট শ্রম দেই। মানুষে তো মনে করে দুনিয়ার টাকা খায় কবিরাজরা, না, যারা খাওনের হেরা খায় খাইয়া অত চিতারি করে, আমি তো প্রথমেই বলে গেছি যে আমরা ভালো না, এটা আমি স্বীকার করি বারবার। তবে আমরা যে পরিশ্রমগুলো করি, দেখেন এই মেয়েটার সাথে জিনটা ছাড়াইতে গিয়া ওরে বিদায় করতে গিয়া দেখেন আমার গোরস্থানে যাইতে হয়েছে, গোরস্থানে যাইয়া আমার কবর খুঁড়তে হয়েছে, কবর খুঁজদা, তারপরে লাশের থেকে আপনার কাপড়ের কাপড় চুরি করে আনতে হয়েছে, তারপরে লাশের বা পায়ের গুড়মুড়ার নিচের মাটি আনতে হয়েছে, এগুলো আইনা টেপতার মাটি লাগছে, সাতপুরের মাটি লাগছে এবং সাতটাকুরের মাটি লাগছে, আপনার একজ গাছের কাটা লাগছে, তারপরে বান্যাতি ওষুধ পানি যত আছে সব লাগছে, শুধু আরবিতে কাজ হয় না, জেনে রাখবেন শুধু আরবিতে কাজ হয় না। তারপরে এখন সেই মেয়েটাকে এই পজিশনে গত পরশু দিন সুন্দর ভাজে গুলা প্রসেস করে দেওয়াতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করুক, আজকে দুদিন ধরে মেয়েটা খুবই ভালো আছে, আপনাকে দোয়ায় দশজনের দোয়ায় মেয়েটা খুবই ভালো আছে। এই আমার প্রথম গল্প। দ্বিতীয় গল্পটা হল ঢাকার, ঢাকার বাড্ডার, আপনার এটা তো মধ্যম বাড্ডা, আমি যেখানে বসা বলছি এটা হল মধ্যম বাড্ডা, কিন্তু উত্তর বাড্ডাতে আপনার একটা কাহিনী, মেয়েদের বাড়ি হইল ফরিদপুরে, মেয়েদের বাড়ি ফরিদপুরে, ওই মেয়েরা আপনার ঢাকাতে থাকে, ছোট থেকে ঢাকা থাকে, মেয়ের বাপ নাই, মাও নাই, না থাকার মতো আর কি, একবারে অচল মাটা, একটা ভাই আর চারটা বোন, এই চারটা বোন নিয়ে ওই ভাইয়ের সংসারটা কোন রকম কষ্ট মষ্ট করে চালায়। তো ছোট বোনটার উপরে কালী ভর করছে, হিন্দু শাস্ত্রের কালী, হিন্দু শাস্ত্রের কালী ভর করছে এবং অবস্থা খুব খারাপ করে ফেলছে, মেয়েটারে মনে করেন কিছু রাখে নাই শরীরের কোনো কিছু, মেয়েটারে এই পজিশন করে উত্তর শীতন করে ফালা রাখছে, অনেক কষ্ট দিয়া মেয়েটাকে শুকাইয়া আড্ডি বাইরে গেছে। তবে আমার কাছে নিয়েছিল বা আমাকে দায়িত্ব আনছিল, আমি নিষেধ করছিলাম যে না, এই রোগী আমি চিকিৎসা করব না, বা এই রোগী শেষ প্রান্তে, এখন আমি এটা হাত দিব না, হাত দিব না, নিষেধ করছিলাম। তখন মেয়ের মা, আমার মার চেয়ে বোঝ বেশি হবে, উনি আমার পাও দিরা পেছায় ধরছে, ওনার ভাইয়ে ওনার বোনেরা সবাই ওই যেই বাড়িতে ভাড়া থাকে বাড়িওয়ালা সহ, এখন আমি কি করতে পারি। এখন সবাই যে পাও ধরছে, হাতে পায়ে ধরছে, এখন কি আমি এদের কথা লাগব না? ও দাদা, ওই কালিরে বিদায় থুয়া আমি সরে যাব, কিন্তু আমি তো সরে যাই, যাওয়ার জন্য প্রস্তুত, চেষ্টা করছি, কিন্তু মানুষের জ্বালায় তো আমি থিয়া সরতে পারি নাই। না পড়াতে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি করছেন, আপনারা কি করছেন, ওনাকে কি মুন্সি বা মাওলানা বা কবিরাজ আপনারা দেখেন নাই? তখন বলল, বাবা, ওই মেয়েটার মা বলছে, বাবা, এই পর্যন্ত পড়ায় 2 লাখ টাকার উপরে নষ্ট করে ফেলছি, ইমাম সাহেবেরা আমাকে টাকাই খাইছে কিন্তু কাজের বেলা কিছুই করে নেই, যার দরুন আমার মেয়েটা এই পর্যন্ত এইখানে আইয়া থাকছে। তখন আমি ডাকাইলাম, ডাকানের পরে হাজির হইল, কিন্তু হাজির যে হইল কোন চেহারা দেখায় না, কালো একটা ছায়া হইয়া দাঁড়ায়। তা দাঁড়ায়, আমি বললাম, কিরে, তা তুই যে মেয়েটারে এমনি অত্যাচার করে মেয়েটারে এই পর্যন্ত এমনি করছস, তাহলে তোর কি শত্রুতা শেষ হয় নাই? এই মেয়েটাকে তুই কি একবারে মাইরি হেলাবি? অহলে তুই ওরে আল্লাহর হচ্ছে মাফ করে দিতারস না আমার দিকে চাইয়া? তখন আমাকে বলতেছে, তুই কে, তুই নাই সত্যি, তুই কে, তুই এখানে আসছিস কেন? তখন আমি কি বলবো, আমি চুপ করে থাইকা হেসে হঠাৎ করে বললাম, ওরে দেখ রে, আমার গেল মানস তুই, ওই মিথ্যা কথা বললাম ওর লোকে যে আমারে তুই আনছ। তখন ওই বললে, কেমনে তোরা আমি আনলাম? আমি কই, অমুক দিন রাত্রে রাত্রে এত এত মিনিটে তুই আমার লোকে স্বপ্নে দেখা দিয়েছিলি? অনকয় হ, এখন বলছে যে হ আমি দেখা দিয়েছিলাম। তা দেখা দিলি কি এলেগা, তুই আমার কিছু বলছ? কয় না। তা বললে না তুই কে, তো আমি আইছি, আর যদি তুই দেখা দিয়েছিলি তুমি আমার না করতি যে তুই ওখানে যাইস না, আমি আসতাম না, আমি আসতাম না। এখন বল তুই কি করতে চাস? কয়, আমি কি করবো তারে, তাবিস তোমার যা দেওয়া তুই দে, এক সপ্তাহ পরে তারা আমি এই কথার উত্তর দিব, এক সপ্তাহ পরে তুই আমার উত্তর দিবি, আবার তাবিস তোমার দিত বললি, এটার ব্যাথটা কি? আমি বলছি না আমি তো দিতে পারি না, কারণ এটা দিতে গেলে পরবর্তীতে তুই সমস্যা করবি, যে কেমন আমার দিকে আবার কেমন। আমি বললাম, তুই এই তাবিজ তোমার গেলে নষ্ট করিয়া হয়তো ফিরা কুফুরি দিয়া তুই এটা নষ্ট করবি, কারণ আমি তো জানি এই কুফুরিটা তোর কাছে আছে। তুই কেমবে জানলি এত কিছু? আমি কি আমি এম বই জানি? ক না, তুই কেমবে জানছ সেটা আগে ক। আমি কই, দেখ রে, আমি কলমে ক্যালাস পইরাইছি, তারা দেবতা হইছ হিন্দু ধর্মের, হ আর আমি মুসলমান হইয়া একটু রাম লক্ষণ সীতা এগুলি দৈরা আমি সব লাইরা ছিড়া দেখা, তোর ধর্মের শেষ কোন পর্যন্ত দেখা, তারপর আমি গেলাম এই পথে নামছি। তুই মনে করিস না যে আমি কিছু জানি না? কয়, তুই এত কিছু জানোস? হ্যাঁ, আমি বললাম, দেখ তো তোর তনে বড় কেটা, এটা তুই জানোস? ওই স্বয়ং সম্পন্ন এক হারে গেল কালী, কালী খারুলো দেখলাম জিব্বাটা বাড়িতে কথা কইতেছে আমার লোকে, কালী একেবারে ওই যা প্রতিমার মধ্যে যেরকম থাকে না সাজানো কালী, একে ঠিক হুবাহুব এরকম, হঠাৎ যদি দেখেন আপনার চিকিৎসা তখন অজ্ঞানীয় থাকবেন, কথাটা বুঝতে পারছেন? আপনারা খেয়াল করে শুনলেন আমি কি বললি। তখন ওকে জিজ্ঞেস করলাম যে তুই বলতো, তুই আজকাল সবার কাছে দেবতা এক হারিস, হ আমি কি আমি তোর দেবতা বললাম মানি না, কারণ রামেরও মানি না লক্ষণও মানি না, তয় তুই কারে মানস? আমার কাছে তুই কারে মানস? আমি কি আমি মানি হনুমানের হনুরে, আমি মানি হনুরে হনুমানের, তুই হনুমানের কেন মানস? আমি বললাম হনুমানের আমি মানি এই কাহিনী এই কারণে যে রামের স্ত্রী যখন রাবণে হরণ করে লয়ে যায় নদীর হেপাট, সাত সমুদ্র তার নদীর হেপাট। বল হ নিচে না জিজ্ঞাসি আমি কয় হ, তাহলে রাম এত বড় দেবতা, তোর বড় তোর স্বামী তাই না, তুই এত বিয়া বুঝ কয় হ বুঝি, তাহলে সীতার পরে তো তুই কয় হ। আচ্ছা সীতার পরে যদি তুই হয়ে থাকস বা সীতার আগে হয়ে থাকস হচত, কিন্তু তার পরিবার তো হ, তাহলে এখানে রাবণে সীতারে হরণ করে নিল কোথায়? সাত সমুদ্র তেরো নদীর হেপার নিল। তাহলে রাবণ এবং লক্ষণ হল তিনজন, যাইতে যাইতে তিনজনে নদীর পার গেল। তাই রামে পারল না কেন সীতার উদ্ধার করতে হনুর থেকে, কারণ কি? আর সেই জায়গায় গিয়া হনুমান হনু গিয়া এই সীতারে হরণ করে, হনু গিয়া সীতার উদ্ধার করে, হরণ না মানে সীতার উদ্ধার করে কে? হনুমানে। তাহলে রামে এত বড় শক্তিধর ভগবান সে পারে নাই, পারল কে? তার ভক্ত হনুমান। তাহলে তুই বড় না হনুমান বড়? এই কথা বলার পরে ও আমারে কয় তুই এত কিছু জানস কি করে রে, আর তোর তোর ভিতরে আমার ঢুকতে লাগবো, আমি যা আমার ভিতরে তোমার ঢুকনে দোকান লাগে, আর তুমি তোমার লোক আমি যেটা নিয়ে বলছি তুমি আমারে সেই কথা বলো, এই ম্যাটারে তুমি মুক্ত দাও, কারণ রামই যত চেষ্টি করুক রামের স্ত্রী সীতার উদ্ধার করতে হনুমানের লাগছে, তাহলে আমি ঠিক ওরকমই আসছি তোমার থেকে উদ্ধার করতে, এই মেয়েটাকে উদ্ধার করতে আমি তোমার কাছে আসছি, তবে আমি ব্যবিচারী কোনো কাজ আমি করব না তোমার সাথে, আমি তোমার কাছে অন্যয় বিনয় করছি প্রভু হিসাবে করে, আমার দয়ালের কাছে আমি যেরম আজিজি মিনতি করি ঠিক আমি তোমার কাছে ওরকম শুরু বই আজিজি মিনতি করছি, কিন্তু তুমি মেয়েটাকে মুক্ত দাও, মেয়েটার যে অবস্থা হাড্ডি কটা ছাড়া কিছুই নাই, তুমি মেয়েটারে মুক্ত করে দাও, আমি নিজের টাকা দিয়া আমার নিজের টাকা দিয়া মেয়েটার খাওয়ন কিনা দিতে হয়েছে, এমন অবস্থা করছে, তবে নিজের টাকাটা মেয়েটারে খাওন কিনা দিতে হয়েছে, তারপরে ওনার সাথে আমার সাথে সারা রাত বহা ছিল, কিন্তু বহাছিল যে কামুল না, কামনা হওয়াতে আমি সকালবেলা তাবিজ তোমার দিয়া রওনা করছি, আমি বাড়িতে যাব গা, এমন টাইমে আমি মনে করেন নদীর ওপার যাইয়া বাচ্চারা অনেক দূর গেছি গা, অনেক দূর যাওয়ার পরে আমার কাছে একটা ফোন গেল, কি চাও? মেয়েটা মারা গেল, মেয়েটা মারা গেল, তাহলে বুঝেন যে ওরা কি জিনিস এবং কি করতে পারে। এ হল আমার দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা যাচ্ছি, আমি যেমন কিছুদিন আগে একটা ঘটনা আপনার টঙ্গিতে ঘটলো, ঢাকার টঙ্গিতে, টঙ্গিতে একটা ঘটনা ঘটলো যে মার সাথে মেয়ে ঝগড়া করলো, ঝগড়া কি নিয়া? এক গ্লাস পানি নিয়া, বিয়াল লাগ মেয়ে, আর মেয়েও দেখতে সেরকম সুন্দর, সেরকম চেহারার, সেরকম লম্বা চূড়া শিক্ষিত, তো সেই মেয়ে মা মেয়ে এক গ্লাস পানি নিয়ে ঝগড়া। কেমন ঝগড়া? মা বলছে মেয়েরে তুমি এক গ্লাস পানি আনো, কলে ঠিক পানি আন না, ওই তোমার কাকাকে এক গ্লাস পানি দাও। মেয়ে বলছে আমি পারব না, পারব না বইলা মেয়ে থমদের বউরিছে, থমদের বউরিছে পরে মা তো এটা বুঝতে পারে, তোর মা যেমন দুই চার কথা মেয়েরে খারাপ বলছে, কিন্তু ওদের তাদের মেয়ের উপরে আপনার জিন শোয়া রয়ে রয়েছে, মার কলম এই কথা খেল নাই, মা ওইদিকে ফিরেও চায় নাই, মা কল্পনাও করে নাই। মায়ের যা করছে কি, দুনিয়ার মেয়েটার একটা থাপ্পড় দিছে, কিন্তু জিন মেয়ের লোকে থাপ্পড় দিছে এবং দুনিয়ার গালাগালি ফালাফালি করছে মেয়েকে। মেয়ে করছে কি এই কথা, মার কথার উপরে রাগ করে বিশ্লেষণ করে মা আমার কেন থাপুর দিল। মেয়ে গিয়া পাকের ঘরে সুন্দর ভাজে ওনা দিয়া পাকের ঘরের আড়াল লোকে মেয়ে তো ফাঁসি দিয়া বুঝে ফাঁসি দিছে। যাওয়ার পরে মেয়ে মেয়েটা মারা গেল, মারা গেল আধা ঘন্টা পরে মায়ার তালাশ হয়েছে, মায়ের তালাশ করতেছে মেয়ে কই মেয়ে কই, তখন পাখের ঘরে গিয়া দেয় মেয়ে ঝোলতাছে, ফাঁসি দিয়া মারা গেছে মেয়ে ঝোলতাছে। তখন মা চিৎকার দিল, লোকজন আগুয়ে গেল, যাইয়া দেখে এই অবস্থা এই ঘটনা ঘটছে। যাই হোক এই মেয়েটা মাটি দিয়া মাটি টাটি দিয়া কমপ্লিট করছে। তাদেরই বাসার পাশে আরেক বাড়িতে আরেকটা মেয়ের সাথে এরকম অবস্থা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ওই মেয়েটার মার সাথে মেয়ের সাথে ঝগড়া লাগছে, ঝাড়ু দেওয়া ঝাড়ু, ঘর ঝাড়ু দেয় না, ঘর মোছে না মানুষে, সেটা দিয়া সেটা নিয়ে ঝগড়া করিয়া মায় গিয়ে ঠিক ওরকম আবার মেয়ে ফাঁসি দেওয়া বুঝি। ফাঁসি দেওয়ার পরে তখন দেখছে এক লোকে, দেখার পরে গিয়া ওই মেয়ের কোন রকম করে নামাইছে, বাঁচছে, অনেক ট্রিটমেন্ট করতে হয়েছে, বাঁচছে। তখন ডাক্তাররা বলছে যে এই রোগের ওষুধ আমাদের কাছে নাই। তখন আমাদের তো ওই যে ওখানে টঙ্গিতে দোকান আছে, বাগনাগর দোকান আছে, তাই আমার বাগনাগর দোকান আছে টঙ্গিতে, টঙ্গি মসজিদের পাশে বিচিতানার দোকান, ওরা আমাকে ফোন দিয়ে ফোন দেওয়ার পরে আমি সেখানে গেছি। যাওয়ার পরে রাত্রে মামা এই ঘটনাই হাল বিচ্ছন, তো মেয়েটা একটু দেখতে হবে, দেখতে হবে বললা লইয়া গেছে, গেছি। এখন দেখছি যে ও খুব জলম অত্যাচার মেয়েটার লোকে করতেছে। তখন আমি কি করলাম, দিশা পিসা না পেলাম, আমি সুরে জিনের প্রথম একায়াত পড়লাম, কিন্তু একায়াত পড়লাম ফিরা দ্বিতীয় আয়াত পড়লাম, তৃতীয় আয়াত পড়লাম, দেখি না ও কোনো বাজে কোনো কন্ট্রোলে আসে না, কথা মানে না। তো কথা যখন মানে না তখন কি করব, তখন আমি এই হিন্দু ধর্মের কিছু কথা আছে আমাদের, সেই কথাগুলো চাললাম, চালার পরে তখন গিয়া ও নত হইল। নত হওয়ার পরে আমি ওকে বললাম যে তুমি এখন কি করবা সেটা বল, এই মেয়ে তো একটা নিশ ফিরা এটারে এই কাম করছ, মানুষের দিক কাল এসে দিকে বাচ্চা গেছে, তাহলে এখন তুমি আমার হাতে ধরা খাইছ, এখন বলো তুমি কি করবা। আর একটা মেয়ে যদি টঙ্গীর বাজারের এলাকায় বা এই আশেপাশের এলাকায় রেল লাইন হইতে আরম্ভ করিয়া কোন জায়গায় যদি একটা মেয়ে মারা যায়, ইয়ং জেনারেশন যুবতী মেয়ে, তাহলে এটার জন্য সম্পূর্ণ দায়ভার তোমার নিতে হবে। কেন, আমি ছাড়ব না তোমাকে, কারণ তোমাকে আটকাইতে পারলে আটকাইলে আমি সব পাম, কেন মেয়েটা মারা গেল কি কারণ, এই কারণগুলো আমি কারণ দশাগুলো আমি জানতে পারব, আর জানলে সেই বাদই আমি সেই কাজ করব। দেখেন তারা তখন কি করে, তারা তারা মানে না, আবারও পোলট্রি নিল, পোলট্রি লওয়ার পরে আমি বহুত কষ্ট করিয়া তিনটা গজাল আনাইছি, গজাল তিনটা গজাল আনাইছি, এক একটা জিনের এক এক রকম ব্যাপার স্যাপার থাকে, এগুলা আপনাদেরকে আমি জানাই দিই। কেউ থাকে পেট নীল নেয়, কেউ থাকে কুকুর বা শিয়ালের নেয়, কেউ থাকে মানুষের নেয়, আবার কেউ থাকে জানেন গরু বাছুরের নেয়, গরু ষাঁড় গরু, তখন আপনারা তো এগুলো বুঝবেন না, কখন যে কোন রূপ ধরে এই রূপটা আপনারা বুঝবেন না। একটাই অন্তত চল্লিশটা একচল্লিশটা রূপ ধরে, তখন আপনারা কি করে বুঝবেন? আপনি তো করবেন না বিলাই, আর জন্য করবো কুকুর। এই যে এই পজিশনে মনে করেন এরা রূপ ধরা শুরু করল, রূপ ধরা শুরু করল পরে আমি সুরে আর রহমান সাথে সাথে কম্পিউটারে দিলাম, দিয়া বাইকের আইনা মনে করলাম আমি সুরে আর রহমান লইলাম, সুরে ফালাক লইলাম, এরপরে সুরে জিন শেষায়াত লইলাম, এরপরে আপনার সুরে সাপ, সুরে সাপের তিন আয়াত লইলাম। এগুলা সব লইয়া কমপ্লিট করে যখন ওকে ধরছি আমি, তখন ও চিৎকার শুরু করছে, চিৎকার শুরু করছে, বলছে যে না আমি যামু না, যামু না, আমি এখন তো নেই কয়টা মেয়ে নিয়ে পর যামু, এখন দেখেন দুনিয়ার মানুষ জন্মে আছে, এই যে দুনিয়ার মানুষজন জন্মে গেল, তখনও কোন ভাজি ওরে মানাইতে পারি না। না পারাতে ও কি করছে, ফট করা মেয়েটার সঙ্গ ছাইরা, ওই যে আমি যে কুণ্ডলে দিছিলাম ও কুণ্ডলটার ভিতরে একজনের পাউডার ঢুকে গেছিল, পাড়া লাগছে কুণ্ডলিটা কাটতে আছে, কাটতে যাওয়াতে ফস করে ও সরে গেছে গা, মেয়েটা ঢিল্লা পরে এলো, ও সরে গেল গা। তখন কি করি আমি জিগাইলাম যে আপনি যে পাউটা এখন দিলেন মুরব্বী, আপনি তো আমার কাছে জিগাই লেবেন যে আমার পাউটা একটু টান করতে লাগবে বা কিছু, আপনি পাচ্ছে গিয়া করতেন, এই যে এখন মেয়েটার আপনি পাউটা টান করতে গিয়ে আমার কুণ্ডলি দেখাচ্ছে দিলেন, এই যে মেয়েটার লোকে তো জিনটা সরে গেল, এখন যদি আমি ওর ডাকি ও তো নাও হাজির হইতে পারে বা ওর সাথে আমার সাথে কুফুরির খেলাও হতে পারে, ওই কুফুরি ছাড়বে আমিও কুফুরি ছাড়ব, তখন কি হবে, কে বাচ্চা কে মরে কোন নিজ দৃষ্টি থাকবে না, এটা আপনি জেনে রাখেন। জেনারা যেন কুফুরি জানে না তাহলে একটা লোক বস করে কেমনে, ওদের কাছে কুফুরির কোন অভাব নাই। তবে ওই যে আল্লাহ পাক বলছে একটা কথা যে আমার ভান্দার কাছে তোর কোন ক্ষমা নেই, ওটি ফাইনালে থাকবেন, ওটি ফাইনালে থাকবেন, যারা শিক্ষা দীক্ষা জানে মানুষ তাদের কাছে ওর মতো জন জিন কিছু না, ওর চেয়ে বড় হইল কিছু না, কথাটা বুঝেন নাই কিছু না। তবে একটা জিনিস জানিয়ে রাখেন, ঠিক মতন যদি আপনারা শিক্ষা দীক্ষা কোরআন আল্লাহর পবিত্র বাণী, সে কোরআনে এমন কোন জিনিস নাই যে আল্লাহ মানুষের জন্য না দিছে, সম্পূর্ণ জিনিস আল্লাহ মানুষের কল্যাণের জন্য দিছে, তাহলে আপনি কি করবেন, আপনি তো সেই কাজই করবেন, আপনি সেই কাজ যদি করতে পারেন তাহলে জিন তো ভালো কথা, ফেরেশতা তো ভালো কথা, সবাই মিললা আপনারা সিলেক্ট করবে। এটা আপনার আগে জানতে হবে যে শিক্ষার কর্ম হল সবচেয়ে বড়, এবং কর্মের নাম কি, কর্মের নাম হল ধর্ম, আপনি যদি কর্ম ঠিক মতন করতে পারেন তাহলে আপনি ধর্ম পাবেন, আর যদি কর্ম না করতে পারেন আপনার তো কোনো ধর্ম নাই, তাহলে আপনাকে কি, আপনার কথা কে শুনবে, আপনার কথা কে মানবে, এটা হল মানে জিনেদের সাথে যদি খেলতে হয়, মানুষের সাথে যদি খেলা করতে হয়। দেখেন কুফুরিয়ার দেশ ভরে গেছে, আগে তো ফকিরা ফকিরি করত, এত কুফুরি কালাম ছিল না বা জানত না কেউ, আমরাও জানতাম না যে কুফুরি কাকে বললেন, এখন দেখছি মসজিদের ইমাম সাহেবেরা ঠেল্লা কুফুরি করতেছে, ঠেল্লা তাবিজ লিখতেছে, ঠেল্লা যা খুশি তা করতেছে টাকার বিনিময়ে, কিন্তু এরা যে টাকার বিনিময় এগুলা করতেছে, তাহলে আপনার আমার ফ্যামিলির ভিতরে ধ্বংসটান্য আনতেছে, কিন্তু আল্লাহ তো নিষেধ করছে, ইমাম একটা জাহাদিল বেহাজাল ইমাম, তার পাশে আমরা নামাজ পড়ি, তার পিছিয়ে আমরা নামাজ পড়ি, যে ইমাম এই তাবিজ তোমার লেখবে বা কুফরি করবে তার পিছিয়ে নামাজ হবে না, সহিহ হাদিস আছে, সহিহ কোরআন আছে, যদি চ্যালেঞ্জ করেন কেউ আমি দেখাইতে পারি, আপনার ওই জাদু হেই জাদু যে আপনারা বলছেন এগুলা ভুল আপনাদের, কালা জাদু ওই জাদু হেই জাদু এগুলো যে ভুল আপনাদের। যদি আমার কথা আপনারা বিশ্বাস না করেন, চ্যালেঞ্জের মোকাবিলা যেই করেন আমি প্রমাণ দিতে পারি ইনশাল্লাহ। আজকের মতো এখানে আমার কথা শেষ। আমি আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।
ভীষণ রকম ভালো লাগলো ফকির সাহেব, এবং এই বয়সেও মানে আপনারা দিন শেষে আসলে রেডিও স্টেশনকে ভালোবাসেন, সো এই ব্যাপারটা আমাদেরকে ভীষণ পরিমাণে অনুপ্রাণিত করে। সো আজকের তৃতীয় গেস্ট যিনি, এটাই আমার পক্ষ থেকে একটা ছোট্ট সারপ্রাইজ ছিল সবার জন্য, যে রেডিওটা এখনো কিন্তু সব বয়সের মানুষই শুনছে, শুধুমাত্র যে টিনেজাররা শুনে তা কিন্তু না, বিভিন্ন বয়সের মানুষ। আমাদের গাড়িতে যে সকল ড্রাইভার ভাই থাকে, এক জেলা থেকে আরেক জেলা, এক বিভাগ থেকে আরেক বিভাগ ছুটে চলে, সেই মানুষগুলো যেরকম শুনে, একই সঙ্গে আমাদের স্টুডেন্ট ভাই বোন যারা রয়েছে তারাও শুনে। তো সবার মধ্যে একটা অন্যরকমের আনন্দ কাজ করে আমি দেখি যে বৃহস্পতিবার আসলেই। সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আজকে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলেন, এবং শেষ মুহূর্তে যারা যারা আমাদের সাথে ফেসবুকে ছিলেন তাদের কমেন্টগুলো নিতে চাই, এবং একই সঙ্গে SMS প্যানেলে যারা যারা ছিলেন তাদের কমেন্টগুলো আমরা নিতে চাই। যেমনটা হচ্ছে লিমন আছেন আমাদের সাথে, লিমন বলছেন অনেক দোয়া রইল ফকির সাহেবের জন্য, উনি এই বয়সেও আমাদেরকে গল্প শোনাতে চলে এসেছেন। এক্স্যাক্টলি আমি এই কথাটাই একটু আগে বলছিলাম, ব্যাপারগুলো আসলে ভীষণ পরিমাণে আমাদেরকে অনুপ্রাণিত করে, এবং আমরা চেষ্টা করি এরকম মানুষগুলোকে নিয়ে আসবার জন্য যাদের বেশ কিছু স্টোরি আছে এবং সেই স্টোরিগুলো প্রচারযোগ্য। সো ধন্যবাদ আরো একটাবার ফকির সাহেবকে। ইমরান লিখেছেন আমাদেরকে, 14 গ্রাম থেকে তিনি আছেন। সঞ্জয় বলছেন ভালো লাগে এবং জাগো এফএম এর এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই, এবং ভূত স্টুডিও যুগ যুগ বেঁচে থাকুক, থ্যাংক ইউ সো মাচ। মনির হোসেন আছেন ওদের সাথে, ওমর ফারুক জয়েন করে আছেন, গত দুদিন যাবত শরীরটা খুব খারাপ যাচ্ছে, তবুও আজকে ভূত স্টুডিও মিস করি নাই, কারণ এটা আমার ফেভারিট শো, থ্যাংক ইউ সো মাচ। ফাহিম মুন্তাসির আছেন আমাদের সাথে, সোহরাব হোসাইন জয়েন করে আছেন, বোরহানউদ্দিন বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে এবং দেখছেন, তামজিদ বলছেন আজকে স্মার্টফোনে অনেকদিন পর ভূত স্টুডিও দেখলাম, সবসময় বাটন ফোনে শুনি, বাহ থ্যাংক ইউ। আচ্ছা আমাদের জিৎ বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। সবুজ মিয়া ছিলেন আমাদের সাথে, নাফিস সাদিক ছিলেন আমাদের সাথে দেখছিলাম, সাজ্জাদ ছিলেন দেখতে পাচ্ছিলাম, সাজ্জাদ উর রহমান আরো একজন সাজ্জাদ, থ্যাংক ইউ সো মাচ। এবং ছিলেন আমাদের সাথে জুনায়দ, ব্ল্যাক বেঞ্চার সবুজ ছিলেন আমাদের সাথে, ব্যাক বেঞ্চার সবুজ ছিলেন আমাদের সাথে। SMS প্যানেলে একটু দেখতে চাই, যেমনটা ছোয়া ছিলেন আমাদের সাথে মালিবাগ থেকে, থ্যাংক ইউ সো মাচ। মিরপুর থেকে ছিলেন আমাদের সাথে নাহিদ, আর ছিলেন আমাদের সাথে খুশবু, ওকে লোকেশনটা লেখেননি, বাট ভূত স্টুডিও ভালো লাগে, যদিও আজকের গল্পগুলো শুনে একটু ভয় লেগেছে। সো ভয় প্লাস ভালো লাগা সব মিলিয়ে তো আমাদের এই আয়োজন। সো আশা করছি আজকের গল্পগুলো আপনাদের ভালো লেগেছে, যদি ভালো নাও লাগে সেটাও জানাবেন, এবং সেক্ষেত্রে আমার যে পেজ আছে facebook.com/apurbo.fm বা ফেসবুকের সার্চ বারে যে আরজে অপূর্ব লিখলে সবার আগে যে প্রোফাইলটা বা পেজটা আপনি পাবেন, আর সেই পেজে যখন ফলো দিয়ে কানেক্টেড থাকবেন তখন কিন্তু এই মন্তব্যগুলো জানাতে পারবেন, জ্ঞানের দুনিয়া কেমন লাগে, ভূত স্টুডিও কেমন লাগে। তো এই অপিনিয়নগুলো কিন্তু ব্যক্তিগতভাবে একজন রেডিও জকি হিসেবে জানাটা আমার জন্য যদি বলি যে খুব প্রয়োজনীয়, এতে করে আমি নিজেকে আরো আপডেট করতে পারবো, এতে করে গল্প সিলেকশনে বা যেই মানুষগুলোকে আমরা সামনে নিয়ে আসি সেই ব্যাপারগুলোতে আমরা আরো বেশি সতর্ক থাকতে পারবো। তো আশা করছি আজকের গল্পগুলো আপনাদের ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ যারা SMS করেছেন, অসংখ্য ধন্যবাদ তাদেরকেও যারা SMS করেন নাই কিন্তু পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলেন। সো আজকের মতো বিদায় নিচ্ছে অপূর্ব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।